exclusively on FusionBD.com.
Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা এফএম এর অরিজিনাল ইউটিউব চ্যানেল থেকে www.youtube.com/dfm904। আপনারা সিক্রেটসের আরেকটি এপিসোড শুনতে যাচ্ছেন, তবে শোনার আগে সবার প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনটি এখানেই রয়েছে, ছোট্ট একটা ক্লিক করুন, পাশে একটা বেল বাটন আছে, প্লিজ অন করে নেবেন। সবাইকে আর জিকে বিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা।
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তি জীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে। যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। রবিবারের রাতে সিক্রেটসে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। এবং আজকের এই সিক্রেটসটা খুবই খুবই স্পেশাল একটা সিক্রেটস, এটা যারা শোনা শুরু করলেন তারা কিছুটা হলেও বুঝতে পারবেন একটু পরেই। ইন দ্য মিড টাইম আমি আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই, আমার সঙ্গে যিনি গেস্ট আছে তাহলেই বুঝতে পারবেন যে আসলে কেন আমি স্পেশাল বলছি। জি, নামটা বলুন প্রথমে।
আমার নাম আয়েশা।
আয়েশা, আয়েশার বয়স কত? শোনার পরে তোমার মনে হয়েছে যে এই অনুষ্ঠানে তুমি আসো?
আসা দরকার আমার।
আচ্ছা, আমি কিছুদিন আগে বিশেষ করে সম্ভবত জীবন গল্প অনুষ্ঠানে, যেটা বুধবার প্রচারিত হয়, এরকম একটা অনুষ্ঠানে এরকম একটা কথা আমি আপনাদেরকে খুব সাহস করেই বলে ফেলেছিলাম, এবং এটা আমি জানি না কত আমার কাছে মনে হয় যেটা অন্যায় করেছি কিনা, বাট আমি বিলিভ করি এটা। সেটা হচ্ছে যে যেই মানুষ বা যারা শারীরিকভাবে নির্যাতন করেন নিজের ওপরে কোনো একটা ঘটনায়, রাগ করে হোক বা অন্যায় করে হোক বা যে কোনো কারণেই হোক না কেন, নিজের শরীরের ওপরে অত্যাচার করেন, বিশেষ করে খুবই কমন যে যে ব্যাপারটা আমরা দেখতে পাই সেটা হলো নিজেদের হাত কাটা। এবং এটা আমার জায়গা থেকে আমি মনে করি, আমি বলছি না যে আমি একজন সাইকিয়াট্রিস্ট, আমি মনোবিজ্ঞানী, আমি এগুলো কিছু বলছি না, তবে আমি যতটুকু জানি যতটুকু বুঝি আমি মনে করি এটা একটা মানসিক রোগ এবং এটা ভয়াবহতম রোগ। যেই মানুষরা রাগে হোক কষ্টে হোক দুঃখে হোক নিজের শরীরের ওপর অত্যাচার করে, এটা এক ধরনের মানসিক রোগ, এবং এই রোগটাকে অন্য আর দশটা রোগের মতো করেই দেখা উচিত এবং এটার ট্রিটমেন্ট হওয়া উচিত, নইলে এটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। আজকের এই সিক্রেট শুরু হবার আগেই এই ধরনের কথাটা বলছি এই কারণে যে 16 বছরের আয়েশা যে আজকে এই অনুষ্ঠানে এসছে, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আসলে কি গেস্ট নিয়ে আজকে আমি ডিল করতে যাচ্ছি আমার এই সিক্রেটস, সেটা যদি আপনারা কিছুটা হলেও বুঝতে চান তাহলে আজকে আপনারা আমার ফেসবুক পেজটাতে আসবেন এবং ওর একটা ছবি দেয়া আছে, ওর ছবি না, ইনফ্যাক্ট ওর দুটো হাতের ছবি দেয়া আছে, এবং এই ছবিটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আজকের সিক্রেটসটা, বিশেষ করে টিনেজার বয়স সন্ধিকালে যারা আছো, 16-18 বছর বয়সের মেয়ে কিংবা ছেলে যারা আছো, তাদের সবার জন্যে কতটা ইম্পর্টেন্ট আজকের এই সিক্রেটসটা শোনা। বাই দ্য ওয়ে, তার আগে আমি আমার ফেসবুকের ঠিকানাটা বলে দিই, www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি, www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, ওখানে ছবিটা দেওয়া আছে। এছাড়া আপনি ঢাকা এফএম এর পেজে আসলেও আয়শাকে সিক্রেটসটা যেভাবে তাকে প্রেজেন্ট করা সম্ভব সেভাবে তার একটা ছবি দেওয়া আছে, আপনি চাইলে ওখানে দেখতে পারেন। আয়শা, আমি যখন অনুষ্ঠানটা শুরু করি তার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করেছিলাম, সেটা হলো যে দুদিন যাবত তুমি বাসায় থাকছো না এবং তুমি অনুষ্ঠানে এসছো তোমার বাবাকে সরি বলার জন্য, রাইট?
জি।
ওকে, এবার আমরা অনুষ্ঠানটা শুরু করতে চাই একেবারে যেখান থেকে তোমার বলার আছে, ছোটবেলা থেকে যেভাবে তুমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করো। বাই দ্য ওয়ে, আমি তোমাকে তুমি করে বলছি, তুমি কমফোর্ট তো?
আমার ভালো লাগতেছে।
ওকে ফাইন, আমি চাই যে তুমি খুব কমফোর্টলি এবং খুব রিল্যাক্সলি আজকের এই গল্পটা বলো, বিকজ ইউ আর মাই ইয়াঙ্গার সিস্টার রাইট নাও, সো আরামসে বলো। হ্যাঁ, ছোটবেলা থেকে যেখান থেকে মনে পড়ে।
আচ্ছা, আমি আমাদের ফ্যামিলিটা হচ্ছে একটু ইসলামিক, মানে পর্দা কোরআন পড়া এগুলো অনেক পছন্দ করেন।
মাশাআল্লাহ।
তো ছোটবেলা থেকেই আর কি আমি ওইভাবেই বড় হই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাবা অনেক রাগী, অনেক রাগী। সে হচ্ছে এমনও দিন গেছে যে আমি নামাজ পড়তেছি, আমার সিজদাটা হয় নাই, সে সিজদার মধ্যে মারা শুরু করছে। মানে আমি ছোটবেলা থেকেই তার কাছে আর কি মানে একটা মানে ইয়া লাগতো যে আমি কিছু করতেছি, আমার গায়ে হাত তুলতেছি।
তুমি কি আমাকে ঘটনাটা বলতে পারো কিনা, মানে ছোটবেলার কোনো ঘটনা তুমি কষ্ট পেয়েছো বলে তুমি হাতে ভাবে বলছো, ঠিক আছে, তার আগে যদি আমি একটু ছোট ছোট করে জানি, মানে তোমরা কয় ভাই বোন?
আমরা দুই বোন।
দুই বোন, তুমি কি বড় না ছোট?
আমি সবার বড়।
তুমি সবার বড়। বাবা কি করেন তোমার?
আমার বাবা হচ্ছে ড্রাইভিং চাকরি করেন।
ড্রাইভিং এর চাকরি করেন, আচ্ছা। এবং তোমরা, আমি যত জানি যে তুমি ঢাকাতেই বসবাস করছো বা ঢাকার লোকাল যেটাই বলি না কেন, মোটামুটি অবস্থা সম্পন্ন একটা পরিবার, ঠিক আছে। তো এই যে নামাজের মধ্যেই তোমার গায়ে হাত তুলছে, এটা কত বছর বয়সের ঘটনা?
এটা হচ্ছে আমি নামাজ শুরু করি 4 বছর থেকে।
4 বছর বয়স থেকে তো খুব রাগি, এবং এটা কি জন্য হলো? তোমার কোনো ঘটনা কি মনে পড়ে যে এই নামাজের ভিতরে ঘটনা বা অন্য কোনো ঘটনা যে কারণে তোমার গায়ে হাত তুলছে?
আমার গায়ে হাত তুলতেছে সামান্য কিছু বিষয়, আমি এই কাজটা করতেছি এটা হয় নাই, বা এভাবেও বলতে পারে যে মা তুমি এটা করো না এইভাবে করো, মানে মুখে বলার আগে মানে হাত
চলে আসতো। মাও কি গায়ে হাত তুলতো?
মা গায়ে হাত তুলতো, কিন্তু আমি বলবো আমার মা সেই হিসেবে আমার বাবা থেকে আমার মা বেটার ছিল।
আচ্ছা।
কিন্তু তারপরও আমার বাবার প্রতি একটা অন্যরকম একটা টান ছিল, মানে সবসময় ছোটবেলা থেকে আব্বু আম্মুর যদি ঝগড়া লাগতো তাহলে দেখা যেত যে আম্মুর সাপোর্ট আমি টানতেছি না, কিন্তু আম্মুর এখানে কোনো দোষ নাই, সব দোষ বাবার।
মানে বাবা কি বেশি পছন্দ?
হ্যাঁ, বাবা কি বেশি পছন্দ করে যত, মানে যত মারতো তারপরও।
মানে মেয়েরা কেন জানি বাবা কি
বেশি পছন্দ করে? আমি তখন শরীর সরে শিখি মাত্র 4 বছর বয়স, সে আমাকে হঠাৎ পড়াইতে বসবে, পড়াইতে বসে অনেক মারধর করে, মানে অনেক মারে। আমি ছোটবেলা থেকে এমনও দিন গেছে যে আমার দাদির সাথে আমার বাবার লাগছে, উল্টা এসে আমাকে মারতেছে, মানে এরকম একটা পরিস্থিতি।
আচ্ছা।
তো এরকম করতে করতে যায়, তো আমার 4 বছর বয়সের একটা কাহিনী, সেটা হচ্ছে একদিন তখন তো অনেক ঘন ঘন কারেন্ট যেত, তো আমাদের বাসাটা এরকম ছিল যে বাথরুমের সাথে বাসের বাঁশঝাড় ছিল, জাম গাছ ছিল, তো ছোটবেলা থেকে ওকে আমি বাথরুমে যেতে অনেক ভয় পেতাম। তো মা আম্মুকে বলতেছে, আম্মু আমি তো বাথরুমে যাব, একটু চলো আমার সাথে। আম্মু বলতেছে এক একা যায় অভ্যাস করো, আমি যাইতে পারবো না, বড় হইতেছো না তুমি। তো আম্মুর কথা শুনে না আম্মুকে অনেক রিকোয়েস্ট করছে, গেলো না। তারপর হচ্ছে আমার চাচিদের বললাম, দাদিকে বললাম, তারা কি হয়ে যাবে না, সবাই বসে আছে, বসে গল্প করতেছে। তো আমাদের বাসে একজন ভাড়া থাকতো, তাকে আমরা দাদু বলে ডাকতো। তো আমি তার কাছে, আমি তাকে যে বলতেছি, তার তখন নতুন আসছে, মানে আমাদের বাসে ভাড়া নতুন আসছে, আমি বলতেছি যে দাদু আপনি আপনি একটু আমাদের, আমি একটু টয়লেটে যাবো, আপনি একটু যেয়ে দাঁড়াবেন। সে আমাকে বলে কি, আচ্ছা ঠিক আছে তুমি আমার কাছে আসো। ওনার কাছে গিয়ে বসছি, মানে সে আমার সাথে এক ধরনের একটা খারাপ আচরণ করছে। তখন আমি বুঝতে পারিনি জিনিসটা, আমি ভাবছি যে সে আমার সাথে আমাকে আদর করতেছে।
আচ্ছা আচ্ছা।
কিন্তু আমি এতটুকু, আমার অনেক কষ্ট হইতেছিল, আমি এই জিনিসটা বুঝতে পারছি। তারপর আমি,
টেক ইওর টাইম, তোমার যদি সময় লাগে, আমি তোমাকে বলি যে তুমি আজকে যতক্ষণ আমার সঙ্গে আছো, হ্যাঁ, রেডিওতে যতক্ষণ তুমি তোমার এই গল্পটা বলবা, তোমার এটা চিন্তা করা উচিত, মানে দরকার নাই তুমি কাঁদলে মানুষ কি মনে করবে, তোমার এটা বললে মানুষ কি মনে করবে, ওই জিনিসটা তুমি আমার উপর ছেড়ে দাও। হ্যাঁ, তুমি মন খুলে বলো, আমি চাই যে আজকে 2 ঘন্টা পরে তুমি একদম একটু একটু হলেও রিল্যাক্স হও, কারণ আমি তোমার স্টোরিটা জানি, উইচ ইজ ভেরি ফিয়ারফুল। এবং আমার মনে হয় যে আমি বারবারই বলছি, আমার ইন্টারাপশন একটু ক্ষমা চোখে দেখবেন, কারণ আমি এরপরে গিয়ে কোনো কথা বলবো না, আমি শুনবো শুধু, কারণ আমি জানি বলে আপনাদেরকে বলছি। বিশেষ করে টিনেজার ছেলে মেয়ে যারা আছে, এবং যদি বাবা মা কেউ শুনে থাকেন, তাহলে অন্তত আজকের এপিসোডটা তাদেরকে বলুন শোনার জন্য, কারণ আজকের এপিসোডটা তাদের অনেকেরই জীবন পরিবর্তন করে দেবে বলে আমি বিশ্বাস করি। হ্যাঁ আয়েশা বলো।
তারপর হচ্ছে বাসায় এসে পড়ে আমি জিনিসটা কাউকে বলি না, কাউকেই না। আমি এতটুকু ভাবছি, আমি আমার মার কাছে ছোটবেলা থেকে সব রকম কথা শেয়ার করি, কিন্তু তারপর আমি মাকে বলি নাই। কিন্তু আমি ভাবছি যে এরকম একটা জিনিস থাক, বলার কি দরকার, হয়তো বা জিনিসটা অনেক খারাপ। আমার তো তখন মনে হয়েছে জিনিসটা খারাপ, আমি তারপরও বলি নাই। তো একদিন হচ্ছে আমি ক্লাস 4 এর ঘটনা, আমি মাদ্রাসায় পড়তাম। তো 4 এ আমার আম্মু আমাকে প্ল্যান করলো যে আমাকে স্কুলে ভর্তি করবে মাদ্রাসা থেকে। তো স্কুলে ভর্তি হলাম, রেজাল্ট ভালো ছিল। আমার আম্মু এমনি আমার ছোট বোনের থেকে আমাকে খুবই আদর করত। আর সবচেয়ে বড় কথা, আমি ছোটবেলা থেকে একদম অসুস্থ জন্ম, মানে আমার জন্ম হয়েছে অসুস্থ ভাবে, এই জন্য আমার মাকে আমাকে অনেক আদর করত বিশেষ করে। আর আমার মার আমাকে নিয়ে অনেক আশা ছিল যে আমার বড় মেয়েটার ব্রেন, বলে আমার ছোট আমার বোনটার ব্রেনটা একটু মানে ড্যাম, আমার ব্রেনটা একটু ভালো। তো আমার মার অনেক আশা ছিল আমার মেয়েটা এত বড় হবে, এই আশা নিয়ে সে স্কুলে ভর্তি করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, আমার আমি আমি ছোটবেলা থেকেই দেখছি আমার বাবা আমার মাকে অনেক নির্যাতন করতো, অনেক টর্চার করতো। এমন একদিন গেছে যে আমি আমার আমার চাচাতো বোনের সাথে আমার একটা কলম নিয়ে লাগছে, মানে আমার ফুপি দুইটা কলম পাঠিয়েছে, দুইটা কলম দুই রকম, দুইটা কোয়ালিটি দুই রকম। তো আমার বাবা আয়েশা ওকে একটা কলম দিছে, তো আমি পরে জানতে পারি যে আমার ফুপি ওকে কলম দিছে। তো আমি বলি যে তোমাকে তো কলম দিছে, তাহলে তুমি আমার কলমটা, ছোট ছিলাম, তোমার কলমটা আমাকে দিয়ে দাও, আমার আমি যেটা তোমাকে দিছি সেটা তুমি আমাকে দিয়ে দাও। তো সেই ব্যাপারটা আমার মেজো আমার যে চাচা তার কানে চলে যায়। সে করে কি কলমগুলো নিয়ে এসে মানে উড়া টুড়া মেরে ফালায় দিয়ে বলতেছে তোদের কলম তুই রাখ।
আচ্ছা,
তো আমার মা তখন বলে যে আপনি কেন এমন করতেছেন, ও তো ছোট মানুষ বলতেই পারে, এই ব্যাপারটা নিয়ে আপনি এইভাবে কেন রিয়েক্ট করবেন। সেই দিন আমার চাচা আমার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
আচ্ছা,
তো বলার পর ওই দিন থেকে আমাদের তাদের সাথে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, যে যদি আমার ওই চাচাতো বোন যে কাপড় পরতো আমিও ঠিক সেই কাপড়ই পরতাম, মানে এত ভালো একটা সম্পর্ক ছিল। ওই দিন থেকে সব শেষ হয়ে যায়। সেই দোষটা আমার বাবা আমার মাকে এত মায়ের দেয়, যেটা হচ্ছে আর্মিদের বেল্ট থাকে এক ধরনের শক্ত বাহিরের, সেই বেল্ট দিয়ে আমার মাকে মারে। তো এক পর্যায়ে মারতে মারতে আমার মা অজ্ঞান হয়ে যায়, এত মার খায়। আবার যদি দেখা যায় যে একসাথে ভাড়াটিয়া বাসা, কারো কাপড়ের সাথে কারো কাপড় লাড়তেই পারে, এটা স্বাভাবিক, ভাড়াটিয়ার কাপড়ের সাথে আম্মুর কাপড় লাড়তেই পারে, সেটা কেন লাড়লো সেটা নিয়েও গায়ে হাত তুলবে।
মানে এমন হতো যে সংসারের টুকিটাকি বিষয় যেগুলো নিয়ে গায়ে হাত তোলে,
গায়ে হাত তোলে, শুধু ওই রকম গায়ে হাত তোলা না যে সিম্পল ভাবে 2-3টা চর থাপ্পড়, ওই রকম না, মানে এমন ভাবে গায়ে হাত তুলে যে আম্মু একবার না পারতে চলে গিয়েছিল
বাড়ি ছেড়ে।
হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে গেছিল, এরকম চলতে থাকে ঘরের মধ্যে। আর সবচেয়ে বড় আমার দাদি আমাকে অনেক ভালোবাসতো। আমার মা যদি আমাকে মারত, আমার দাদি আমার মার সাথে ঝগড়া করত। তো একদিন আমার মা আর কি আমার দাদির সামনে দাঁড়ায় আছে, তো বলতেছে আমার মা যে মার থেকে যে বেশি ভালোবাসবে সে ডাইনি। তো মার ওই কথাটা হয়তো বা ভুল ছিল। তারপরে
যৌথ পরিবারে বড় হয়েছে, মানে বাবা চাচা সবাই মিলে?
হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে, কিন্তু একসাথে খেতাম না।
আচ্ছা, আলাদা আলাদা বাড়ি আলাদা ছিল, কিন্তু সবাই মিলে একসাথে
থাকতাম।
আচ্ছা,
তো তারপর হচ্ছে এরকম এই কথা বলার পর ওই ব্যাপারটা নিয়ে লাগিয়ে গেছে। লাগিয়ে যাওয়ার পর মনে কর আব্বু আসছে, আব্বুর কাছে বিচার দিছে আমার দাদি যে তোর বউ এই কথা বলছে, আবার মারধর। তারপর হচ্ছে একদিন এক পর্যায়ে আমি আমার দাদুর সাথে অনেক রাগ করি যে তুমি একটা বিষয় তোমাদের ভিতরে কেন রাখো না, তুমি কেন আব্বুর কাছে বলো, আর আব্বু আম্মুকে কেন এত মারে, তো এই কথা। আর আমি যখন ছোট ছিলাম আমি আমার আম্মুকে অনেক জ্বালাইছি, মানে এত পরিমাণে জ্বালাইছি যে বলার মতো না। তারপর এমনও দিন গেছে যে মানে আমার আম্মু টিকতে না পারে, আমার যন্ত্রণা আমাকে নিয়ে বের হয়ে গেছে বাসা থেকে। আবার আমার বড় চাচার তখন বিয়ে করেনি, মানে আমার বাবা আগে বিয়ে করছে।
আচ্ছা,
আমার বাবা আগে বিয়ে করছে বলতে আমার বড় চাচার ফার্স্টের যে ওয়াইফটা সে চলে গেছে।
আচ্ছা,
সে চলে গেছে, তো আমার মা ছোট হওয়ার পরেও সে তার ভাসুরের সব কিছু, মানে সব ইন টোটালি সব জামা কাপড় সব কিছু ধুইতো, সব কিছু ইয়ে করতো। আমার বড় চাচাও আমার মার নামে অনেক কথা বলতো, যদি তার একদিনের গোসলের পানিটা যদি চাইপা না দিত।
আচ্ছা,
অনেক কথা বলতো। তো এইসব মনে করেন আমার মা, তারপরও সহ্য খালি এই জিনিসটা ভাবতো যে এখন একটা সন্তান হয়ে গেছে, এখন কোথায় যাব। আর হচ্ছে রিলেশন করে বিয়ে হয়েছে, আমার নানা নানিরাও তো ফ্যাসিলিটিটা ভালো না। আমার মা সারা জীবন কষ্ট করছে, একদম ছোটবেলা থেকে 7 বছর থেকে সে গার্মেন্টসে চাকরি করছে যখন তার 7 বছর বয়স। আর আমার মা হচ্ছে তার একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমার আম্মুর গলা দিয়ে ব্লাড বের হইতো, ফুসফুসিতে ক্ষত ছিল তার।
ওকে,
তারপর হচ্ছে অনেক ট্রিটমেন্ট করছে অবশ্য কিন্তু কোনো কাজ হয় নাই। কেউ বলছে টিবি রোগ হয়েছে, আবার কেউ বলছে যে যক্ষা হয়েছে। এর ফাঁকে আমি একটা কথা বলি, আমাদের বাসায় একটা ঝগড়া লাগছিল আমার আমার ছোট ফুপির সাথে, আমার বাবার, মানে হচ্ছে আমার বাবার একটা মানে ইয়া ছিল যে সে যেখানে যেত আমার দাদির সাথে আর কি সালাম দিয়ে যেত যে আচ্ছা ভালো থেকে, মানে কথা বলে তার যাইতে হবে যেখানে যাক। তারপর হচ্ছে বাবা বলে যেত, তো আমার ফুপির সাথে এরকম একটা বিষয় নিয়ে যে আমার ফুপি আর কি বলতেছে যে ন্যাকামো, মানে এরকম কিছু একটা বলছে হয়তো বা। তো ওই 2-3 কথায় আর কি আমার বাবার সাথে আমার ফুপি লাগে গেছে। লেগে যাওয়ার পর আমার বাবা কি করছে, আমার ওই ফুপির গায়ে হাত তুলছে। তোলার পর আমার দাদি আবার মনে হয় একটু রেগে গেছে যে কেন ওর গায়েতে হাত তুলছিস, তোর তো বড় ছিল। তারপর এই কথা,
বড় বোনের গায়ে হাত তুলেছে?
হ্যাঁ, বড় বোন বলতে তার 1 বছরের সিনিয়র হবে।
আচ্ছা,
আমার ছোট ফুপি সবার ছোট। আর আমার বাবা হচ্ছে ফ্যামিলির সবার ছোট ছেলে। তারপর করলো কি, জয়া একটা জানালা ছিল, জানালার ভিতরে হাত ঘুষা দিল।
কে?
আমার বাবা, রাগে, আমার দাদির উপরে রাগ করে।
এটা তুমি কত বছর বয়সে গল্প বলছো?
এটা আমি 7 বছর।
ওকে, ঘুষা দিল। তারপর
হচ্ছে ঘুষা দিছে, তো আমি করলাম কি, মানে আমি অবস্থা দেখে দেখি আমার বাবার রক্তটা এখান থেকে পুরো ছিঁড়ে গেছে এই হাতের এখান থেকে। ডাক্তার বলছে যে হাত কেটে ফেলতে হবে, তাহলে হবে না।
আমরা এখানে একটা বিরতি নিব প্রিয় শ্রোতা, ব্যাকগ্রাউন্ডটা খেয়াল করবেন যে কি ধরনের পরিবেশের মধ্যে বড় হচ্ছে। এবং আজকে এই যে 16 বছরের আয়েশা এখানে আছে, আমরা একটা টিনেজ বাচ্চার গল্প প্রচার করছি, বিকজ দিস স্টোরি ইজ সো মাচ সেন্সিটিভ। এবং পুরোটুকু শুনলে বুঝতে পারবেন যে এই যে হাত কাটার বিষয়টা, ওর হাতের যে ছবিটা আমি দিয়েছি এটা আপনারা দেখলে আটকে উঠবেন, দুটো হাতের যে ছবি, এবং আমার মনে হয় সবার দেখা উচিত। এই ধরনের বাচ্চারা আসলে এতটা সাহস কোথা থেকে পায়, এবং এটা কোন ধরনের পরিবেশের মধ্যে ওরা থাকলে ওদের মানসিকতাটা এরকম হয়, সব কিছুই আজকের অনুষ্ঠানে আমি আনবো। সিক্রেটস মূলত এমন একটা অনুষ্ঠান যেখানে আমরা দেখাই যে একজন মানুষ ভুল এবং অপরাধের ব্যাকগ্রাউন্ডটা কি, ভুল এবং অপরাধটা সে কি করে, এবং তারপরে এই ভুল এবং অপরাধ তার জীবনে কি পরিণতি ডেকে নিয়ে আসে। একজনের সিক্রেটস আমরা রিভিল করে, হাজার জনের সিক্রেটস যাতে জন্ম না হয় সেই জন্য আমরা কাজ করি আমাদের এই অনুষ্ঠানে। সো আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আমি আবারও ফিরে আসছি, আশা করছি আমার সাথেই থাকবেন। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment. আরো একবার স্বাগত জানাচ্ছি প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ, আমি আরজে কিপ্রি আপনার সঙ্গে রয়েছি। কথা না বাড়িয়ে আমি আয়েশার কাছে আবারও ফিরছি। হ্যাঁ আয়েশা, তারপর কি হলো?
তারপর হচ্ছে
ডাক্তার বললো যে প্রায় হাড়টা ফেলে দিতে হবে। এরপর
আমি মানে যখন ঘুষা দিছে আমার বাবা, তো আমি বুঝতেছি যে আমার বাবার অনেক কষ্ট হইতেছে। আমি করছি কি, আমি যে বাবাকে পিছন থেকে জড়ায় ধরছি যে বাবা বাবা বলা। তো আমার তখন হচ্ছে আমার ছোট বোন মানে পেটে আমার মা, তো হচ্ছে আমাকে করলো কি, গেঞ্জিটা ধরে একটা আছাড় মারলো। ওই অবস্থাতেই আমার গেঞ্জি ধরে আছাড় মারলো। সেই আমি একটা সাদা গেঞ্জি পরাছিলাম, তো ওই গেঞ্জিটার মধ্যে ব্লাড লেগেছিল। আমি যখনই যখন ছোট ছিলাম, যখনই গেঞ্জিটা দেখতাম তখনই বাবাকে বলতাম যে বাবা মনে আছে তুমি, তোমার যে হাত কেটে গেছিলো সেই রক্তটা কিন্তু এখনো লেগে আছে, দাগটা কিন্তু এখনো উঠে নাই। তো তারপর হচ্ছে তাড়াহুড়ো করে বাবাকে নিয়ে যায় ডাক্তার। আমার মেজ চাচা যদিও আমাদের সাথে এক সময় খারাপ ব্যবহার করছে, এক সময় খারাপ, কিন্তু আমার চাচা আমাদের জন্য অনেক করছে, ইভেন এখনও করে। তারপর হচ্ছে আমার ডাক্তারের পাটা ধরে যে হাত কাটা যাবে না, আপনি যাই করেন হাত কাটা যাবে না যত টাকা খরচ হোক। তারপর হচ্ছে মানে অনেক ইয়াটিয়া করার পর ঠিক হয়। আমার বড় আমার ছোট বোনও তখন মানে হবে এই অবস্থা, আব্বুরও এই অবস্থা, সাথে আমার ছোট বোনটা হবে। মেডিকেলে নিয়ে গেছে, আম্মু মেডিকেলে ভর্তি, আমি বাসায়। তো যেদিন গেছে ওই দিন দুপুরের দিকে আমার মা এসে বসছে।
আচ্ছা,
এসে দেখে যে আমি তখন তো ছোট, কাদা টাদা নিয়ে খেলতেছি, কুচুলে কাদার অবস্থা। আম্মু এসে কান্না করে দেয় আমাকে দেখে, কান্না করে দিয়ে বলে যে আমি এই এই কয়েক ঘন্টার জন্য গেছি, তাই তোর এই অবস্থা, যখন আমি থাকবো না তখন কি করবি। তখন এই কথা বলে আমার মানে আম্মু কান্না করে দেয়। তো তারপর আম্মু নিজে এসব গোসল টোসল করায় আমাকে, গোসল করানোর পর ঘর পরিষ্কার করে সবকিছু করে। বাবার ওই অবস্থা, হাসপাতালে খাবার দাবার আমার ছোট বোনটাও হয়েছে। আর সবচেয়ে বেশি হেল্প করে হচ্ছে আমার খালামুনি।
আচ্ছা,
কারণ তখন তো আমার বাবার ইনকাম ছিল না, তখন আমার খালামুনি অনেক, আমাদের ফ্যামিলিটাকে আমার খালামুনি চালাইছে, খালামুনি দেখছে। তো তারপর হচ্ছে এভাবে বাবার হাত ঠিক হয়, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়। তারপরে এইভাবে যেতে থাকে। ওই যে আমার আম্মুর যে অসুখটা, সেটা তো দিন দিন বাড়তেছে, আর সেটা এখনো ধরা পড়ে নাই। তখনও ওই যে মানে কি শেষ হয় নাই, তো আর এটা প্রত্যেক মাসে যেত, ব্লাডিংটা প্রত্যেক মাসে হইতো। আর যখন হইতো, আমার কাছে মনে আছে যে যখন ব্লাডিং হতো তখন হচ্ছে একটা আম্মু যে আম্মুর একটা আলাদা গ্লাস ছিল, আমাদের বলতো কি যে এই গ্লাসে পানি খাওয়া না, কারণ সে ভাবতো যে ওই রোগটা যদি আমাদের হয়ে যায়
ছোঁয়াচে ব্যাপার,
ছোঁয়াচে ব্যাপার, মানে সেইটা ভাবতো, কিন্তু আসলে ব্যাপারটা ছোঁয়াচুয়ে ছিল না। তারপর হচ্ছে সেই জিনিসটা ব্যাপার আমি বলতাম, আমি আম্মুকে বলতাম যে আল্লাহ যদি দেয় তাহলে এইভাবেই হবে, আর এটা ছোঁয়াচুয়ের কোনো কিছু না। তো তারপর আর আম্মু খুবই মানে অসুস্থ থাকতো, আর প্রত্যেক মাসে তাও আবার খণ্ড খণ্ড ব্লাড যাইতো, আমি নিজের চোখে দেখছি আমার আম্মু যে কত কষ্ট করছে। তারপর এইভাবে একদিন আমি আস্তে আস্তে সিক্সে উঠি, ফাইভের এক্সামের একটা কথা বলি, যখন আমি ফাইভের ফার্স্ট এক্সাম যেটা সমাপনীর প্রথম সামরিক পরীক্ষা, সেখানে আমার একটা একটা সাবজেক্ট খারাপ হয়,
সেটা বললা তুমি প্রথম
প্রথম সামরিক পরীক্ষায়,
সামরিক না এটা সাময়িক,
সাময়িক
প্রথম সাময়িক,
প্রথম সাময়িক পরীক্ষায়
আমিও সামরিকই বলতাম ওই সময়টা, তো ভুল করে এই কারণেই তোমাকে বললাম। হ্যাঁ ঠিক আছে বলো। হ্যাঁ,
প্রথম সাময়িক পরীক্ষায় আমি খারাপ রেজাল্ট করি আর কি একটা সাবজেক্টে, সেটা হলো ম্যাথ, ম্যাথে খারাপ করি। তারপর হচ্ছে আম্মু জিনিসটা বুঝতে পারে যে এখন যদি আমি ওকে ইয়া করি যে মারধর করি, তাহলে ওর জিনিসটা আর কি অনেক কষ্ট পাবে জিনিসটা। তো আম্মু মারধর করেন, আম্মু বুঝায় যে এখন খারাপ হয়েছে থাক, এর পরের বার ভালো করবা, ভালো করার চেষ্টা করবা। তারপর হচ্ছে আমি ভাবছি কি বাবা কিছু বলবে না, কারণ যখন আস্তে আস্তে বড় হয়েছে তখন বাবা এত পড়ালেখার দিকে এতটা দেখতো না। তো আমি তারপর না আবেগের বসে দেখাইছি খাতাটা, যে আব্বু দেখো আমি রেজাল্ট রেজাল্ট দিছি, খাতা দেখো। তো ওইটার কি লাল দাগ দেয়া ছিল 22। তো বাবা বুঝতে পারছে যে এটা কম, তো বলতেছে এটাতে কম কেন। তারপর আমি বলতেছি এটা খারাপ হয়েছে একটু, আম্মু আমাকে কিছু বলে নেই, আম্মু আমাকে মারে নেই। তো এই কথাটা বলার পর বাবাও করলো কি, ঝাড়ু, সলার ঝাড়ু যেটা বলে, সলার ঝাড়ু নিয়ে আমাকে অনেক মারছে, মানে এত আমি আসলে ভাবতেই পারি নাই যে সে আমাকে মারবে, মানে মানে আমি পুরো হতভম্ব হয়ে গেছি। তারপর আম্মু বলতেছে যে আমার মেয়েটার রেজাল্ট খারাপ করছে, আমি আর কিছু বলি না, আপনি কেন বললেন।
আচ্ছা এখানে একটা বিষয় একটু বলি, এই শাসনের বিষয়টা যখন তোমার সাথে হতো, ধরো বাবা তোমাকে শাসন করছে, তখন মা কি তোমার পক্ষ নিত, বা মা তোমাকে শাসন করছে বাবা কি তোমার পক্ষ নিতে, নিয়ে কি তাদের মধ্যে কোনো ঝগড়া হতো?
হ্যাঁ হ্যাঁ, এমনকি আমার মা মারও খাইছে এই ব্যাপারটা নিয়ে, যে কেন মারো, এত ও বড় হইতেছে না, ওর গায়ে কেন হাত দাও।
আচ্ছা ওকে ঠিক আছে। হ্যাঁ, এখানে এই বিষয়টা কিন্তু খুব সেন্সিটিভ। একটা হচ্ছে যে গায়ে হাত তোলার বিষয় নিয়ে তো বুঝতেই পারছেন আমি কি বলবো, উচিতই না। বিশেষ করে এটা সাধারণত আমি দেখি যে আমাদের সমাজে মারা বেশি করেন সন্তানদেরকে একটা একটা বয়স পর্যন্ত, এবং বাবাদের কাছ থেকে আসলে গায়ে হাত তোলার বিষয়টা অতটা দেখা যায় না, কিন্তু এই ক্ষেত্রে স্টোরিটা একটু ব্যতিক্রম। তবে এটা ঠিক যে শাসনটা পরিমিত হওয়া উচিত, আর এই শাসনটা হলে বিশেষ করে বাবা যদি শাসন করে তাহলে মায়ের সেখানে ইন্টারফেয়ার করা উচিত না, মা যদি শাসন করে বাবারও সেখানে ইন্টারফেয়ার করা উচিত না, এবং দুজনকেই মনে রাখা উচিত যে শাসনের লেভেলটা যেন এত না হয়ে যায় যাতে করে আরেকজনকে সেখানে ইন্টারফেয়ার করা হচ্ছে। বিষয়টা আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ এতে করে সন্তানের মানসিকতার উপরে খুব ভয়ানক রকমের প্রভাব পড়ে, যে কারণে আমি প্রশ্নটা জিজ্ঞেস করছিলাম। আচ্ছা হ্যাঁ বলো, তারপর কি হলো?
তারপর হচ্ছে মারে, মারার ওই দিন ছিল জুম্মার দিন, নামাজ পড়তে যায়, যাওয়ার পর আম্মু বলে যে তুমি থাক মারছে তো কি হয়েছে, থাক বাবাই তো মারছে। তো বলার পর আমি আবার ইয়া হয়ে যাই, আমাকে একটা আমার বাবার আবার কি যে আমার বাবার কথা হচ্ছে তুমি অলরাউন্ডার থাকবা, পড়ালেখার দিক দিয়েও থাকবা, আরবি সাইডের দিক দিয়েও থাকবা। তারপর হচ্ছে আমার বাবা আমাকে একটা বই দেয়, সেটা হচ্ছে মানে প্রশ্ন হচ্ছে ইসলামী আকিদা বইটার নাম, সেটা হচ্ছে মানে ইসলামিক সবকিছু বিষয় ওই বইটার মধ্যে লেখা থাকে। তো আমাকে বলছে 3 মাসের টাইম দিছে, তখন আমি মাত্র ক্লাস 5 এ পড়ি, আমাকে বলে 3 মাসের মধ্যে এই বইটা কভার করে দিতে হবে, আমি এই কয়েকদিনের মধ্যে তোমাকে ধরবো, যদি তুমি না পারো তাহলে তোমার খবর আছে। এই বইটা নিয়ে আমি অনেক মার খেয়েছি, অনেক মার খেয়েছি আমি।
আচ্ছা এই যে বইটা তোমাকে দিল, দিয়ে তোমাকে এই ধরনের কড়া কথা বললো, ওই বইটার ভেতরে কি আছে বা ওই বইটা আদৌ তুমি বুঝবা কিনা বা না বুঝলে তোমাকে বুঝিয়ে দেওয়া, এই ধরনের কোনো বিষয় কি তোমার বাবা তোমার সঙ্গে কখনো করেছে, নাকি বইটা দিয়ে বলেছে তুমি কভার করে দিবা? জাস্ট এটুকু
না, বইটা দিয়ে বলছে কভার করে দিবা,
না বুঝলেও তোমাকে কভার করতে হবে।
হ্যাঁ কভার করতে হবে, তোমার মুখস্থ করতে হবে, এমনকি কোরআনের আয়াত সহ অর্থ সহ তোমার মুখস্থ। আর সবচেয়ে বড় কথা, আমি যখন 5 বছর বয়স তখন আমি কোরআন খতম দিই আমি 5 বছর বয়সে।
আচ্ছা
তারপর হচ্ছে মানে ওই হিসেবে বাবা মনে করছে যে আমি হয়তো বা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো, হয়তো বা তার ধারণা ছিল এরকম, কিন্তু পড়ালেখার চাপ আবার পাশাপাশি এই বইটা এটা কভার করা পসিবল না। তো এক পর্যায়ে আমি এইসব ডিপ্রেশন নিতে নিতে আমি অনেক অসুস্থ হয়ে যাই। তারপর হচ্ছে 3 মাস পর পর আমাকে ধরতো, আমি তো কমপ্লিট করতে পারতাম না, পারতামই না একদম। আর সবচেয়ে বড় কথা, আমি 2-3টা প্রশ্ন যদি পারতামও তারপর ওনারা দেখলেন ভয়ে বলতে পারতাম না,
বলতে পারতাম না। আচ্ছা
মানে তার চোখের দিকে তাকালে আমার ভয় লাগতো, তারপর হচ্ছে এরকম বলতে পারতাম না, তারপর এরকম টাইম দিত, শুধু টাইম দিত আর বলতে পারতো আর মারত, এমনকি কলমের চাপ থেকে শুরু করে মানে কলম আঙুলের রেখে মারা থেকে শুরু করে পায়ের মধ্যে মারা থেকে মানে সব রকম মার শেষ আমার।
এগুলো মারলে তুমি কি করতাম, মানে চিল্লাচিল্লি করতাম, কান্নাকাটি করতাম?
হ্যাঁ আমি কান্নাকাটি করতাম, খুব কান্না করতাম। তারপর হচ্ছে আম্মু সহ্য করতে পারতো না, আম্মু আর আম্মু ঠেকাতে গেলে আম্মুকেও মারতো, খালি ঠেকাইতে পারতো একজন, সে হচ্ছে আমার দাদি, আমার দাদিকে পাঠিয়ে দিত আমার মা। তো এমনও সময় গেছে গিয়ে দরজা বন্ধ করে আমার মারতেছে, দরজা অফ করে দিয়ে, কারণ জানে দাদি আসলে মারতে পারবে না, এই জন্য দরজা অফ করে দিয়ে মারতেছে। মানে আমার উপরে এক ধরনের অনেক টর্চার করা হতো, যেটা হচ্ছে আমার ছোট বোনের বেলা আমার ছোট বোন কিছুটা মাফ পাইছে। তারপর হচ্ছে আস্তে আস্তে উনি এরকম বড় হই, আমি যখন 5-এ শেষের দিকে আমাদের সমাপনী এক্সাম শেষ, রেজাল্ট দিবে, তো সেই মুহূর্তে আমাদের যে এলাকাটা সেটার পাশে একটা খালের মতো ছিল, এটা ভরাট করছে, মানে এক এলাকার সাথে আরেক এলাকা অ্যাডজাস্ট হয়েছে। তো তখন আমি ওই জায়গায় যেয়ে মানে এমনি দাঁড়াচ্ছি, ছেলেরা ওখানে খেলতো, ছোট ছিলাম আর ওরা সবাই বড় বড় ছেলেরা খেলতো, দাঁড়াচ্ছিলাম, সাঁকো ছিল একটা, তো ওইখানে দাঁড়ায় আমি মানে দেখতেছি আমার মা এসে মাত্র মানে আমাকে বললো যে তোর বাবা আসতেছে, বাবা আসতেছে বলছে। আমি করছি কি, আমি ভাবছি যে আমি যদি আমাকে যদি এখানে দেখে তাহলে আমার খবর আছে, মানে তার আমার বাবার কথা ছিল যে আমি বাসা থেকে কি আমি মানে বের হইতে পারবো না, একদম চুপচাপ থাকবো, আমি ছোটবেলা থেকে অনেক চঞ্চল আর মানে আমার বাবার কথা আমি বাসা থেকে বের হইতে পারবো না। তো আমি বের হয়ে দাঁড়াইছি, হঠাৎ করে করলো কি যে মানে আসলো, এসে আমি তাকে দেখছি, দেখে আরেক বাসায় ঢুকে গেছি, মানে আমার কথা হচ্ছে আমি বলবো যে আমি ওদের বাসায় গেছিলাম, ওদের বাসা থেকে বাসায় আসতে গেছি, কিন্তু আমার বাবা দেখে ফেলছে যে আমি দূর দিয়ে ওই বাসায় গেছি। উনি আমাকে করলো কি ওই বাসা থেকে নিয়ে গেল বাসায়। বাসায় যেয়ে সাথে সাথে গেটটা লক করে দিল। লক করে দেওয়ার সাথে সাথে আমাকে বেল দিয়ে এত মারছে, সেদিন আমি ফিট হয়ে গেছি। মানে মারা শেষ বাবা ইয়া আমার দাদি আসছে, আসার পর বলতেছে যে আমার কসম লাগে তুই গেটটা খোল। তারপরও তবে দাদি দাদির সাউন্ড পায় বাবা গেট খুলছে, খোলার পর আমি দাঁড়াইছি সাথে সাথে পড়ে গেছি। মানে আমার দোষ ছিল আমি কেন ওখানে দাঁড়াইছি, আমাকে মানে এতটুকু তো বলতে পারতো ওইখানে দাঁড়ায় না, ওইখানে ছেলেরা খেলে ওইখানে দাঁড়ায় না।
আচ্ছা আচ্ছা।
তারপর হচ্ছে সিক্সে উঠি, তখন থেকে একটা ছেলের সাথে আমার আবার পরিচয় হয়। তো ওখানে ও খেলতে আসতো, তো ওইখান থেকে আর কি ও আমাকে মানে কি মানে একটু চেঁচাইতো আর কি, ও একটু ছোট ছিল মানে চেঁচাইতো। ও তখন
কোন ক্লাসে?
তখন আমি ফাইভে, মানে আমি সিক্সে উঠবো,
সিক্সে উঠবো এরকম একটা অবস্থায় আছে,
আর ও হচ্ছে এইটে উঠবে তখন সেভেনে আর কি। তো মানে ও আমাকে দেখলে আর কি এবারে চেঁচাইতো আর কি এমনি শুধু শুধু। তো তারপর আমি বলি এই ছেলে কি এটা যে আমাকে এরকম ডিস্টার্ব করে সবসময়। তো আমি একদিন বলছি যে দেখেন আমি তো আপনাকে চিনি না, আপনি আমাকে এভাবে ডিস্টার্ব করলে কিন্তু আমি আমার মার কাছে বলে দিব। তারপর বলার পর অনেক দিন বাসা থেকে বের হইনি। তারপর তখন একটু 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 ভিতরে তো আবেগ মানে ইয়া হইতেছে যে এই ছেলেটা ডিস্টার্ব করে, কেন ডিস্টার্ব করে, মানে তখন থেকে ভিতরে হ্যাঁ কিউরিয়াসিটি
বা একটু ভালো লাগে।
হুম হুম ভালো লাগে। তারপর হচ্ছে যখন আমি সিক্সে উঠি, সিক্সে ওঠার পর আম্মু তো সাথে থাকে, আম্মু একবার দিয়ে আসতো একবার নিয়ে আসতো
স্কুলে।
হ্যাঁ
তখন তো ছেলেটার সঙ্গে তোমার পরিচয় হয়নি নাকি? ছেলেটাকে তুমি তখন
পরিচয় বলতে আমি মানে আমার ফ্রেন্ড আবার ওকে চিনতো।
আচ্ছা
ওকে চিনতো। তো ওকে চেনার পর বলতো, আমি বললাম কি ওকে, তারপর বলছে ও তো ও, তারপর মানে নাম বললো আমাকে, নাম বলছে আমাকে যে এই ছেলেটার নাম এটা। আমি বলি কি এই ছেলেটা আমাকে খালি।
তুমি কি ছেলেটার নাম বলতে চাচ্ছো রেডিওতে?
ছেলেটার নাম হচ্ছে শাহরিয়ার।
কি জানলা তুমি ফ্রেন্ডের কাছ থেকে শাহরিয়ার সম্পর্কে?
ও হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে ফাইজলামি করতো, আবার আমার সাথেও করতো।
আচ্ছা
তো আমি ওদেরকে বলতেছি যে ছেলেটা আমার সাথেও ফাইজলামি করে আবার তোদের সাথেও করে, ছেলেটার নাম কি? তারপর ও বলতেছে ছেলেটার নাম শাহরিয়ার।
ওকে
তো এই কথা বলার পর তো ওরাও ফাইজলামি করতো, আমি দাঁড়া দাঁড়া দেখতাম, আমি করতাম না। আমি যে ওই যে বলছি যে আমি আমার মার কাছে বিচার দিব, এরপর থেকে ছেলের সাথে আমি আর কোনো কথা বলি না। ছেলে আমাকে অনবরত ডিস্টার্ব করতেছে কিন্তু আমি কিছুই বলতাম না। তারপর একদিন আমার ওই ফ্রেন্ডের সাথে মানে ওর কানেকশনে মানে শাহরিয়ারের ইয়াতে, তো ওই ফ্রেন্ডের সাথে আমি একটু ক্লোজ হয়ে যাই, আমার যা একটা ফ্রেন্ড। তো ক্লোজ হয়ে যাওয়ার পর ও আর আমি শাহরিয়ারা যে বাসায় থাকতো সেই বাসায় আমার আরেকটা ফ্রেন্ড থাকতো।
আচ্ছা
তো আমরা একদিন মানে শাহরিয়ারকে নিয়ে কথা বলতেছি দুই ফ্রেন্ড, বলার পর ও আর কি মাঝখান দিয়ে আমার আরেক ফ্রেন্ড এসে আমাকে বলতেছে তোমরা শাহরিয়ারকে চিনো? তাই আমি বলছি যে হ্যাঁ আমরা তো চিনি। তো বলছে কীভাবে চিনি? আমি বলি কি ছেলেটা অনেক দুষ্ট খালি ডিস্টার্ব করে। তো বলতেছে যে ও তো আমরা তো একসাথে, আমি বলি তুমি চিনো? তো বলতেছে যে হ্যাঁ আমাদের একসাথেই থাকি, পাশাপাশি ঘর আমাদের। আমি বলতেছে ও, আমি বলি আমি আমরা আবার ওকে কৌতূহলবশত জিজ্ঞাসা করছি কোন ক্লাসে পড়ে ছেলেটা? তো বলতেছে এইটে পড়ে।
মানে তুমি যখন তখন ক্লাস 5 এর শেষের দিকে,
মানে আমি 6 এ উঠছি,
6 এ উঠেছো আর হচ্ছে 8 এ।
8 এ
আমরা এখানে একটা বিরতি নেব প্রিয় শ্রোতা। আজকের এই গল্পটা আমি আবারো বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর টিনেজার, যারা 16-17-18 বছর বয়সে ছেলে মেয়ে আছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট আজকের এই গল্পটা। এবং আজকে আয়েশা এখানে এসছে তার বাবাকে সরি বলার জন্য, এবং আমরা চাই না আয়েশার মতো তোমাদের কারো ভবিষ্যৎ হোক, সে কারণেই বলছি যে আজকের এই গল্পটা ইম্পর্টেন্ট, এবং বাবা মা যারা আছেন তাদের জন্য তা আরও বেশি ইম্পর্টেন্ট। আমরা ছোট্ট একটা বিরতি নেব, ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সিক্রেটসের বাকি অংশে। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, হেট, চ্যালেঞ্জ, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment. Welcome back once again. আপনারা শুনছেন সিক্রেটস উইথ মি আর জি কিবরিয়া, ঢাকা এফএম 90.4 এ। হ্যাঁ আয়েশা, আমরা যেখানটায় ছিলাম।
তারপর হচ্ছে ওকে আমি জিজ্ঞাসা করি যে ও মানে কোন ক্লাসে পড়ে, তো বলে এইটে। তো ছেলেটা সাইজে এতটাই ছোট ছিল, মানে বোঝা যাইতো না যে ও ক্লাস এইটে পড়ে। তখন আমার মাত্র সিক্সে, বুঝতাম এইট অনেক বড় একটা ক্লাস। তখন বলতেছি যে এই ছেলে ক্লাস এইটে পড়ে, বিশ্বাস হয় না। তা বলতেছি যে ওরা এরকম একটু খাতো। ও আবার যে করেছে কি, আমার নামটা, মানে আমার ওই ফ্রেন্ডের নাম আর আমার নাম ওই ছেলেকে যা জিজ্ঞাসা করছেন যে তোমরা কি ওকে চিনো, তো বলতেছে যে মানে আমার ফ্রেন্ডের নাম ধরে বলছে যে আমার সাথে যে ফ্রেন্ড ছিল ওর নাম ধরে বলছে যে হ্যাঁ ওকে তো চিনি, কিন্তু আমাকে মানে আয়েশাকে তো চিনি না।
ওকে,
তো আয়েশাকে চিনি না। একদিন আমি শীতের দিন, আমার আবার একটু ঘোরার স্বভাব অনেক বেশি, অনেক বেশি, আমি ঘুরতে অনেক পছন্দ করি। সকাল সকাল আমি বাসা থেকে বের হই, বের হয়ে ওই জায়গাটায় দাঁড়ায় থাকি, তো দেখি ওই ছেলেটা আসতেছে। আয়েশা এক জায়গায় বসলো, বসার পর সে আমার নাম ধরে আর কি ডাকতেছে। ডাকার পর বলতেছে, আমি ভাবতেছি যে সে আমার নাম জানে কিভাবে, আমি তো বলিনি তাকে। এর মধ্যে আমি দাঁড়ায় আছি, মা আসছে, আম্মু আসা দেখে যে আমি গেটের বাইরে দাঁড়ায় আছি। তো আমি বলতেছি তুমি গেটের বাইরে সকাল সকাল কি করো, আমি বললাম আম্মু এমনি ভালো লাগতেছে না এই জন্য দাঁড়ায় আছি। তো বলছে বাসায় চলো, তোমার বাবা ঘুম থেকে উঠবে, যদি জানতে পারে তুমি বাসা থেকে বেরোইছো অনেক মারবে কিন্তু। তারপর হচ্ছে বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর তখন আমার ভিতরে মানে ভাবতেছি যে ছেলেটা আমার নাম জানলো কিভাবে, স্কুলে যাবো যে জিজ্ঞাসা করবো আমার নাম কিভাবে জানলো। তো গেলাম ফ্রেন্ডকে, ওই ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি আমার নাম বলছো ওকে, তো বলতেছে হ্যাঁ আমি তো তোমার নাম বলি না, আমি আসলে বলছি যে তোমাকে চিনে কি না ও। তো বলতেছে, আমি বলছি কেন বলছো, ও তো আমার নাম ধরে এখন আমাকে জাতিতেছে, আর এটা যদি আমার আম্মু শুনে তাহলে তো মানে আমার আম্মু আমাকে দোষারোপ করবে। যাই হোক, তারপর একদিন মানে এরকম এরকম মানে আমার ওই ফ্রেন্ডের সাথেও আমি ক্লোজ হয়ে যাই। তো আমার আমার কথা আবার আমার ফ্রেন্ড ওকে যায় বলতো, ওর কথা আবার আমাকে আয় বলতো, মাঝখানে ভাইয়া হিসেবে কাজ। হ্যাঁ হ্যাঁ, তারপর বলার পর তো একদিন ও ওই ছেলে করলো কি শাহরিয়ার করলো কি আমাকে একটা একটা কাগজের মধ্যে লেখা যে তুমি কি রিলেশন করো। তো আমি বলছি কি যে
খাতার মধ্যে লিখে পাঠিয়েছে,
হ্যাঁ হ্যাঁ একটা পিস্টার মধ্যে লিখে পাঠিয়েছে। তো আমি আবার বলছি কি মানে এত বারবার জিজ্ঞাসা করছে, আমার ফ্রেন্ড বলতেছে যে বল বল তুই ওকে পছন্দ করিস, তুই ওকে পছন্দ করিস বল। তো আমি মানে
ফ্রেন্ড তোমাকে ইন্সপায়ার করতেছে ওকে পছন্দ করতে,
হ্যাঁ তুই বল যে তুই ওকে পছন্দ।
ফ্রেন্ডের নাম কি ছিল?
ফ্রেন্ডের নাম বলতে রিয়া, রিয়া,
রিয়া। ওকে,
তো হচ্ছে ও রিয়া আমাকে বলতেছে তুই বল, মানে যে ওদের পাশের বাসায় থাকতো, বলতেছে আমি তোদের কানেকশন করায় দিব। তারপর আমি বলতেছি যে না আমার মা যদি জানতে পারে তাহলে প্রবলেম হতে পারে।
তখন পর্যন্ত কি তোমার শাহরিয়ারের প্রতি কোনো দুর্বলতা বা ভালো লাগে, একটু চাচ্ছ নিজে থেকে সম্পর্ক হোক এরকম কিছু ছিল
না? সম্পর্ক সেটা না, মানে ভালো লাগতো।
ওকে, তার মানে এই ভালো লাগার বিষয়টা রিয়া জানতো?
হ্যাঁ রিয়া জানতো,
সেজন্য ইন্সপায়ার করেছে। হ্যাঁ, তারপর রিয়াও কি তোমার বয়সের ছিল?
হ্যাঁ আমার বয়সের।
ও কোন রিলেশনশিপে ছিল ওই সময়টাতে?
না না, ও তখন ছিল না।
আচ্ছা,
তারপর আমাকে বলার পর আমি আমি বলি আচ্ছা, এতবার যখন বলতেছে যে বলা যে ও নাকি পছন্দ করি আমি, তো বলার পর রিয়া যে আবার ওকে বলে দিছে যে আপনাকে পছন্দ করে। তো বলার পর ও তো পুরা মানে ওই কথাটা কি লুকাবে, ওই কথাটা পুরা স্কুল ছড়াইছে যে ওই মেয়ে আমাকে পছন্দ করে।
একই স্কুলে পড়তো তোমরা?
হ্যাঁ একই স্কুলে পড়তাম।
ওকে, মানে শাহরিয়ার তুমি রিয়া একই স্কুলে পড়তাম?
একই স্কুলে পড়তাম।
আচ্ছা,
তারপর হচ্ছে এই কথা বলার পর তো রিলেশন না মানে এমনি দেখা হইতো, আর কোনো রিলেশন না মানে আমি পরে পরের দিন আবার আমি বলে দিছি ওকে যা বলবে আমি যা বলছি ফান করে বলছি, আমি মানে সিরিয়াসলি বলিনি কথাটা, আর আমার মা যদি জানতে পারে তাহলে সমস্যা হবে। তো ওই দিনের পর থেকে ওর সাথে আমার আর কোনো কানেকশন নেই, আম্মু দিয়ে আসতো নিয়ে আসতো এই পর্যন্ত। এর ফাঁকে হচ্ছে আম্মুর যে সমস্যাটা, হ্যাঁ ব্লাড বের হইতো, তো সেটার কি চিকিৎসা চলতেছে। তো এক পর্যায়ে যখন আমি সিক্সের শেষের দিকে এসে পড়ছি, ফাইনাল এক্সাম শেষ, এর আগে আমার আম্মু হচ্ছে বক্ষবেদিতে ভর্তি ছিল তিন এক মাস। তো ভর্তি থাকার পর আম্মুর কাছে ভালো লাগতো না, মানে আমাদের ছাড়া একদমই তা ভালো লাগতো না। তারপর আম্মু বলতো কি যে বলতেছে যে আমার তো ভালো লাগে না এই জায়গায়, আমাকে নিয়ে যাও, আমার বাবাকে বলতেছে। তো বলতেছে তুমি সারাদিন এরকম কাশাকাশি, মানে আম্মু অনেক কাশতো, তুমি সারাদিন এভাবে কাশবা আমার ভালো লাগে না। তো বলতেছে যে তুমি থাকো এখানে থাকো, বলতেছে না আমার বাসা ছাড়া হাসপাতালে ভালো লাগে না, চারপাশে মানুষ মারা যায় কিরকম লাগে আমার কাছে। তো এই কথা বলার পর তো বাবা নিয়ে আসছে এক মাস পর। তারপর আমাদের আবার ভর্তি করায় দিয়ে আমাদের সিক্স সেভেনে, সেভেনে ভর্তি করায় দিয়ে আমার মার তখন ধরা পড়ছে যে আম্মুর ফুসফুসি, ফুসফুসিতে দুটো, একটা বড় যেটা সেটার হচ্ছে পুরাটাই ইয়া হয়ে গেছে, ফুটো হয়ে গেছে, আর যেটা ছোট সেটা হচ্ছে অর্ধেকের বেশি নষ্ট হয়ে গেছে, ফুটে গেছে। তো তারপর বলছে যে অপারেশন করতে হবে। কিন্তু আবার আমার ভিতরে এই জিনিসটা আমি দেখছি সবসময়, সে কোনো সময় একটা জিনিসে হার মারতো না, যে আমার এত বড় একটা রোগ হয়েছে, সে কাউকে বুঝতে দিত না যে সে এত বড় একটা রোগ নিয়ে ঘুরতেছে, আর কেউ তাকে দেখে বুঝতে পারে নাই যে তার এত বড় একটা রোগ। ইভেন হচ্ছে তার যখন গলা দিয়ে রক্ত যেত, আমরাও বুঝতে পারতাম না যে তার সে অসুস্থ। হাসপাতাল থেকে বলছে যে আপনার অ্যাডমিট হতে হবে আর অপারেশন করতে হবে ইমার্জেন্সি, না হলে যে যতটুকু আছে এতটুকু পুরো নষ্ট হয়ে যাবে।
আচ্ছা,
তখন আমি ফেব্রুয়ারি মাস, এটা হচ্ছে হ্যাঁ ফেব্রুয়ারি মাসে আমার, আমি আবার আম্মু যখন হাসপাতালে ছিল, আম্মু হাসপাতালে যাওয়ার আগে আমাকে বলছে কি পেন্সিল বক্স কিনে দিবে। তো আমি বলছি যে তুমি আমাকে, আমি তখন আমি অনেক, আমি তো বলছি যে আমি অনেক প্যারা ছিলাম, তো আমি ফোন দিয়েছি, আমি ফোন দিয়ে বলতেছি তুমি আমাকে বলছিলা যে তুমি পেন্সিল বক্স কিনে দিবা, তুমি পেন্সিল বক্স না কিনে দিয়ে তুমি চলে গেলা, তুমি আমাকে পেন্সিল বক্স কিনে দেওয়া যাও, আমি জানি না দিতেই হবে আমার আমাকে পেন্সিল বক্স। তো আম্মু বলতেছে যে আম্মু আমি তো অনেক অসুস্থ, আমি তো এখন দিতে পারবো না। তো আমি বলতেছে আমি জানি না তুমি আমাকে পেন্সিল বক্স কোথা থেকে দিবা, আমাকে তুমি কয়েকদিনের ভিতরেই পেন্সিল বক্স দিবা। তো বলতেছে আচ্ছা ঠিক আছে আমি আয়সা নিই। আমার আম্মু একটা গ্লাস সেট আছে, গ্লাস সেট সে মহাখালী থেকে সে ক্যান্টনমেন্ট পর্যন্ত হাইটায় আসছে, হাইটা হাইটা সে বাসায় গেছে আমাদের বাসায়। বাসায় যাওয়ার পর বাসায় যায় বলতেছে যে আমি আজকে মহাখালী থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত হাইটা আসছি। তো আমি বলতেছি যে তুমি কেন হাইটা আসছো, তোমার কষ্ট হয়নি? তা বলতেছে যে না কষ্ট হয়নি, তোমাদের তোমাদের দেখার জন্য আমার মনটা সবসময় ছটফট করে থাকে, আমার ভালো লাগে না ওই জায়গায়, আমার ভয় করে কেন জানি, আমার এখানে থাকতে অনেক ভয় করে আমার মাকে বলতে। আমাদের তো ওইটা ছিল আমার আম্মু সে অপারেশনের শেষবার আসা বাসায়, ওইটাই ছিল শেষবার আসা। তো বাসায় আসতে আসার পর আমি আবার আম্মু, আম্মুর সাথে সন্ধ্যার দিকে আমার আবার রাগারাগি হয়েছে একটু, আমি বলতেছি যে আম্মু তুমি আমাকে বলছিলে পেন্সিল বক্স কিনা দিবে, তুমি কালকেই পেন্সিল বক্স কিনা দিবে আমাকে। তা বলতেছে যে আমার তো অপারেশনের ডেট আছে, তো আমার অপারেশনের ডেট তো সামনে, তো আমি তোমাকে যে পেন্সিল বক্স, আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কালকে পেন্সিল বক্স কিনা দিব। আমি বলছি আচ্ছা ঠিক আছে। ওই দিনই আমার আম্মুর ফোন আসছে যে আপনার অপারেশন হবে অমুক তারিখে, নিয়ে এসে পড়েন। আম্মু ওই দিনে চলে গেছে, ওই দিন চলে গেছে। আর আম্মু ওই দিন যাওয়ার সময় মানে বারবার শুধু পিসের দিকে, আমার কাছে মনে হলো আম্মু যাইতে চায় না, মানে এরকম একটা অবস্থা। এর আগে আমার আম্মুর যখন হয় মানে অপারেশন, আম্মু আর কি ডাউটে ছিল আমি করবো কি করবো না, করলে কি ভালো হবে না না করলে ভালো হবে, তখন আমাকে বলছে ইস্তেখারা দিতে, যেটা হচ্ছে তিন দিনের থাকে। তো আমি করছি কি দিছি, ফার্স্টের দিন দেওয়ার পর আমায় আমি একটা স্বপ্নে দেখছি, যে স্বপ্নটা হচ্ছে এরকম যে একটা আম্মু যাইতেছে, তার পিছনে একটা ষাঁড় গরু, আমি ষাঁড় গরুটা দেখে পিছনে এসে একটা বাসায় লুকিয়ে গেছি, বাসায় লুকানোর পর বিল্ডিংয়ের সাথে, বিল্ডিংটা দেখলাম আমি ঢালান দেওয়ার সাথে সাথে ধসে পড়ে গেলো বিল্ডিংটা, আর সামনের দিকে দেখছি আম্মুকে যে আমি ডাকতেছি, আম্মুর কোনো শ্বাসশব্দ নেই, পরে দেখলাম ভ্যানিশ হয়ে গেলো আম্মু। তো এই গল্প মানে এই স্বপ্নটার কথা আমি বলছি আম্মুকে, বলার পর আম্মু বলতেছে আমার বাবাকে বলতেছে যে ও তো এই স্বপ্ন দেখছে, মনে হয় স্বপ্নটা খারাপই। তো আমার কাছে মনে হয় যে অপারেশন না করাটাই ভালো হবে। আমার বাবা বলতেছে যে না আমি, তুমি কি সারা জীবন এভাবে খক্কর খক্কর করবা মানে কাশবা, মানে সে ড্যাঙ্গু করতেছে এক হিসেবে, তুমি এরকম কাশবা আমার ভালো লাগে না, রাত জেগে এরকম করো আমার কাছে সহ্য হয় না এগুলা, তোমার অপারেশন করতেই হবে। তারপর এই কথা বলার পর তারপর আম্মু বলছে যে আব্বুর কথা শুনে বলছে যে আচ্ছা ঠিক আছে তাহলে করবো। আর ও আমাকে বলতেছে যে বাবা বলতেছে যে ও ছোট মানুষ, ও যা দেখছে দেখছে, এর উপরে আর কি থাকুক গা, ওর ওর কথা ধরে তো তোমার অপারেশন বন্ধ করা যাবে না। এই কথা বলার পর আম্মু আব্বুর কথা শুনে রাজি হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মা আমার বাবাকে অনেক ভালোবাসতো, অনেক অসম্ভব ভালোবাসতো, আর সে এতটা বিশ্বাস করতো আমার বাবাকে, সে মানে অনেক বিশ্বাস করতো, সবার কাছে বলতো। আর সবচেয়ে বড় কথা আমার মাকে কোনো সময় দেখিনি পার্সোনালি সে নিজের জন্য একটা কাপড় বানাইছে, সে তার বোনের কাপড়, আমার খালা, আমার খালা হচ্ছে একটু খাটো আমার মা থেকে, আমার মা লম্বা ছিল, তার কাপড়গুলোর মধ্যে আরেক কাপড় জোড়া দিয়ে লম্বা করে সে পরতো, এমনকি তার অপারেশনের টাকাটাও আসছে হচ্ছে সাহায্য হিসেবে, জাকাত হিসেবে আসছে আমার মার অপারেশনের টাকাটা। আর হচ্ছে আমার মার ট্রিটমেন্ট হচ্ছে সরকারি হাসপাতালে হয়েছে। তো তারপর যেই দিন অপারেশন, বাইশ এটা হচ্ছে এগারো তারিখে, ফেব্রুয়ারি মাসের এগারো তারিখে অপারেশনটা হয়েছে। অপারেশন হওয়ার পর সাকসেসফুল হয়েছে, হওয়ার পর আমরা বের হয়েছি, আমি বাসায় চলে গেছি, আম্মুকে আম্মুর ওই দিন জ্ঞান ফিরে নেই, জ্ঞান ফিরে নেই। অপারেশন করার পর যখন ফুসফুসিটা চেক করছে, ওটার ভিতরে দেখছে টিবি ধরা পড়ছে আর হচ্ছে পুজ হয়েছে, ইনফেকশন হয়ে গেছে। তারপর হচ্ছে আম্মু অনেকদিন আইসিইউতে ছিল, লাস্ট বার আম্মুকে আমরা দেখতে চাই হচ্ছে 21 ফেব্রুয়ারিতে, আমি আর আমার বাবা দেখতে যাই। তো ওই দিন দেখতে যাওয়ার পর আমি মানে বক্ষভিটে ঢোকার সাথে সাথে দেখি একটা মহিলার লাশ। তো দেখা আমার আমার ভিতরে একটা চিপ দিছে, যে আমার কাছে মনে হইতেছিল যে আমার মার সাথে হয়তো বা এটা আমার শেষ দেখা, আমার কাছে এটা মনে হইতেছিল। আমি আস্তে আস্তে আগে দিছি আর আমার ভিতরে মানে কেমন যেন এক ধরনের অদ্ভুত একটা ইয়া কাজ করতেছে। যাওয়ার পর আম্মুকে দেখলাম, আম্মুকে দেখা মানে এমন লাগলো যে যে মানুষটা এতটা শক্ত ছিল সে মানুষটা এত তাড়াতাড়ি মানে এতটা নিস্তেজ হয়ে গেছে সে, যা বলার মতো না। তারপর আমি যাই আম্মুকে জড়ায় ধরছি, জড়ায় ধরে বলতে দেখি উঠতে পারে না, এই সাইড পুরাই কাটা আমার মার, এভাবে ধরে উঠতে হয়, একটা গামছা বাঁধা ছিল বেডের সাথে সেটা ধরে উঠতে হয় আমাকে। দেখে আমার কাছে মনে হইলো আমার মা আমাদের চিনে না, আমার কাছে এরকম মনে হইলো যে আমার মা আমাদের চিনে না, মানে এতটা মানে শরীরের যন্ত্রণায় সে আর কি আমাদের সাথে কথা বলতে এতটা ইচ্ছুক না। তারপরে তারপরে দুপুর পর্যন্ত থাকলাম, জুম্মার নামাজ পড়তে পর্যন্ত আম্মুকে আব্বুর সাথে কথা টথা বলে আম্মুকে বিদায় টিদায় দিয়ে আসলাম। আসার পর বাসায় আসা সন্ধ্যার দিকে আম্মু কল দিছে, বাবা আসছে বাসায়। কল দেওয়ার পর আম্মু বলতেছে যে আমি কালকে আয়সা বলবো, আমাকে কালকে রিলিজ করে দিবে। আমরা তো অবাক যে শিলি এখনো সুখ হয়নি, রিলিজ করে দিবে এটা আবার কেমন ধরনের। তো বলতেছে যে না, আমাকে ডাক্তার বলছে আয়সা যে আমাকে রিলিজ করে দিবে। তো বলতেছে যে আব্বু বলতেছে তুমি কি পাগল হয়ে গেছো, তোমাকে রিলিজ করে দিবে। আমার আমার বাবাকে বলতেছে মেজো ভাবিকে দাও, মানে আমার চাচি মেজো চাচিকে দাও, দিতে দিতে বলতেছে মেজো ভাবিকে দাও। দিছে, দেওয়ার পর আমার মেজো চাচিকে বলতেছে যে আমাকে কালকে রিলিজ করে দিবে, ঘরটা একদম সুন্দর করে পরিষ্কার করবি তুই, একদম সানসেটগুলো মুছবি বিছানা একলা দিয়ে, এত সুন্দর করে বর্ণনা করতেছে। ঠিক ওইভাবেই পরের দিন সকালে ঘুম থেকে উঠছি আমরা, আমরা ওই দিন একটু লেট করে ঘুম থেকে উঠছি। উঠার পর বাবার কাছে সকালেই ফোন আসছে, আম্মুর অবস্থা অনেক খারাপ, বেড থেকে নিচে পড়ে গেছে মাথা ঘুরে। সে আর কি উঠে মশারিটা খুলতে নিছে, ওই মুহূর্তে মাথা ঘুরে নিচের দিকে পড়ে গেছে। ওই তখন থেকে যে তার অবস্থা খারাপ। তারপর আব্বুর কাছে খবর গেছে, আব্বু আমাকে বলতেছে তুমি এতক্ষণ তুই এতক্ষণ ধরে ঘুমাইতেছিস, তোর আম্মুর অনেক অবস্থা খারাপ। তারপর আমি বলতেছি যে আমি চুপ করে আছি, কিছু বলিনি। তো আম্মু আব্বু চলে গেল, চলে যাওয়ার পর ওই দিন আমি স্কুলে গেছি। স্কুলে যাওয়ার পর সেই দিন মানে একটু মুডটা একটু অফ ছিল, স্কুলে আসলাম। আসার পরে মেজো কাকির কাছে শুনতে পেলাম আম্মুর অবস্থা আরও বেশি খারাপ, ডাক্তার বলছে যে সম্ভাবনা আছে আবার সম্ভাবনা নাই বাঁচার। এই কথাটা বলার পর আমি শোনার পর আমি অনেক কান্না করতেছি। আমার চাচি বলতেছে দোয়া কর, যে তারপর হচ্ছে দোয়া দোষ করতেছি। হঠাৎ আমি এক মুহূর্তে সেন্সলেস হয়ে যাই, সেন্সলেস হওয়ার পর তারপর হচ্ছে আমাকে ঘরে নিয়ে যায়। আমি যে কখন ঘুমায় যাই আমি নিজেও যাই না। 3টার দিকে আমাদের ঘরে নক হয়, 3:15তে, 3:15তে রাত 3:15তে নক হয়। আমার আমার ভিতরে তখনই আমি বুঝতে পারছি যে হয়তো বা দরজা খোলার পর একটা খারাপ সংবাদ শুনবো। দরজা খোলার পরে আমি দেখি যে আবার আমার চাচি মানে বসে পড়ছে, বসে বলতেছে তোর আম্মুর নাই। কথাটা শোনার পর আমার আমি স্তব্ধ হয়ে যাই, মানে কি বলবো, আমার মা যে এত তাড়াতাড়ি চলে যাবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। তখন আমি 7 উঠছি।
দুটো বিষয় খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা, একটা ছেলের সঙ্গে ওর সম্পর্কের জায়গাটা একেবারে ইনিশিয়াল স্টেজে, আরেকটা হচ্ছে ওর মার চলে যাওয়া। এবং ওর বাবার সম্পর্কে যতটুকু আমরা শুনেছি অত্যন্ত বদরাগী একজন মানুষ ওর ভাষা অনুযায়ী। এই মেয়েটির গল্পে আমরা একটা ঘন্টা সময় কাটিয়ে ফেলেছি, বাকি ঘন্টাটা খুবই ইম্পর্টেন্ট। এবং কতটা ইম্পর্টেন্ট এটা বোঝার জন্যে আপনাদেরকে আসতে হবে আমার ফেসবুক পেজে। এই যে তোমার আম্মু মারা গেল, তার আগ পর্যন্ত কি তোমার হাতে কোনো আঁচড় পড়েছে?
না না না,
কোনো আঁচড় পড়েনি। ওর হাতটা আপনারা একটু দেখেন, এবং ওর হাতটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ কি ভয়ানক রকমের মানসিক বিকৃতি হলে একটা মানুষের মধ্যে এইরকম করা সম্ভব। ছবিটা দেওয়া আছে আমার পার্সোনাল পেজে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। প্লিজ লাইক দেবেন এবং কানেক্ট থাকবেন, এবং ওখানে গেলেই আপনারা এই ছবিটা দেখতে পাবেন। সো চলে আসুন, ছোট্ট একটা বিরতি, ফিরছি ঠিক রাত 12টায়। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ,
hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my state of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
সময় রাত 12টা, প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস উইথ মি আর জি কিবরিয়া, এবং আজকে আমাদের এখানে গেস্ট হচ্ছে 16 বছর বয়সী আয়েশা। আমরা কথা না বাড়ি আয়েশার কাছে আবারও ফিরছি। আয়েশা, খুবই দুঃখজনক একটা সংবাদ। আসলে এটা আসলে যার জীবনে ঘটেছে সেই আসলে বুঝতে পারবে, যে নইলে আসলে ডিসক্রাইব করার মতো না। তো শুনি, তারপর কি হলো আসলে?
তারপর তখন 3:15 বাজে,
রাত
3:15 বাজে, তারিখ হচ্ছে 23 ফেব্রুয়ারি।
জি।
তো শোনার পর আম্মুকে নিয়ে আসা হয় বাসায়। নিয়ে আসার পর বাসায় আমাদের ঘরে রাখা হয় আম্মুকে। তো আমার বাবা 3 বার সেন্সলেস হয়ে যায় এই সংবাদটা শোনার পর।
আচ্ছা।
সবকিছুই মানে আম্মুকে গোসল টোসল করায়। করার পর আম্মুকে যখন শেষবারের মতো দেখবো, আমার বড় ফুপ্পি আমাকে বলতেছে যে শেষবারের মতো তোমার মাকে দেখানো, এরপরে আর তোমার মাকে দেখতে পারবো না কোনোদিনও। আর আম্মুকে এরকম মনে হইতেছিল যে আম্মু মনে হইতেছিল না যে সে মারা গেছে, মনে হইতেছিল যে সে ঘুমায় আছে। আর আমি জানি না কেন আম্মু মারা যাওয়ার পরে মানে আমার চোখ দিয়ে পানি বের হয় না, কিন্তু খুবই কষ্ট পাইছি আমি। এটা আমি বুঝতে পারছি যে আমি অনেক কষ্ট পাইছি। তারপর এরকম কয়েকদিন চলে যায়। চলে যাওয়ার পর আমি আমার যে ছেলেটার কথা বলি, আম্মু মারা যাওয়ার পর সেই ছেলেটার মানে ইয়াটা আরো বেশি বেড়ে যায়,
মানে শাহরিয়ার।
হ্যাঁ, শাহরিয়ারের বাসার সামনে আসা, আমাকে ডিস্টার্ব করা। এর আগেও মানে ও এরকম ডিস্টার্ব করতো আমাদের ফ্যামিলির, মানে সবাই জানতো যে ছেলেটার কি বাসার সামনে এসা ইটা ইটি করে, বাথরুমে ইটা মারে। তো এরকম করার পর তা বলতেছে, আমার দাদি আমাকে বলতেছে যে এই ছেলে কেন এখানে এসে এরকম করে, আমাকে বলতেছে। তো আমি বলতেছি যে আমি তো জানি না কিসের জন্য এরকম করে। তো আমি বললাম কি, আম্মুর ফোন তখন ছিল, আম্মুর ফোন তখন আমরা চালাই আমাদের ঘরে আর কি রাখি। তো আমি বলছি কি, আমি ভাবতেছি যে আমি আমার ওই ফ্রেন্ডটাকে ফোন দিব, রিয়াকে, রিয়াকে ফোন দিয়ে ওকে বলবো যে ওকে একটু দাও, আমি ওকে বলবো যে আপনি যাতে আমাদের বাসার সামনে এরকম ডিস্টার্ব করবেন না, কারণ এটা আমার উপর ইফেক্ট পড়তেছে।
আচ্ছা।
আমি রিয়াকে সন্ধ্যার সময় ফোন দিছি। ফোন দেওয়ার পর বলছি যে শাহরিয়ার কেন এরকম করতেছে। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি বললে তো হবে না, তুই বল, আমাকে বলতেছে তুই বল। আমি বলি আচ্ছা ঠিক আছে, তুই ওকে ফোনটা দে, কিন্তু ওকে কসম কাটাবি যে তো এই নাম্বারটা ও না নেয়। তো রিয়া ওকে কসম কাটায় বলছে যে এই নাম্বারটা আপনি নেবেন না, কারণ এটা হচ্ছে ওর বাসায় থাকে, বাসায় ওর বাবাও মাঝে মধ্যে চেক করে ফোনটা।
আচ্ছা।
তো তারপর ও হচ্ছে এরকম ইয়াটিয়া মানে ফোন দিয়ে আমি বলি যে আপনি এরকম করতেছেন, আমার বাসায় অনেক সমস্যা হইতেছে। তো যখন আমি ফোনে কথা বলি তখন সেটা আবার আমার বড় চাচি যে সে মানে সাইড থেকে শুনতে পারে যে এটা একটা ছেলের কণ্ঠ আমি যার সাথে কথা বলতেছি। তো সে বলতেছে যে এটা তো একটা ছেলের কণ্ঠ, ছেলেটা কি? আমি বলি কি যে আসলে কাকে এরকম তো না, বিষয়টা এরকম, আমি ওকে জাস্ট নিষেধ করছি যে যাতে না আসতো। আমাকে বলতেছে নাম্বার পাইছে কোথা থেকে? তো আমার কাকে না বুঝে মানে না জেনে আমাকে বলতেছে যে মা মারা গেছে, এখনই এগুলো শুরু করে দিছিস।
ওকে ওকে।
তারপর এই কথা বলার পর আমি আবার বলতেছি যে না কাকি, আসলে তো আমি এরকম করতেছি না, আমি ওকে বারণ করছি যাতে আমাদের বাসার সামনে না আসে। তো শাহরিয়ার নাম্বারটা পাওয়ার পর ও আমাকে শুধু ডিস্টার্ব করতো, ফোন দিত ওর ফ্রেন্ডের নাম্বার থেকে ফোন দিত। দেখতাম কি আমার বাবার সামনেও ফোনটা আমি রাখতে পারতেছি না, ফোন দিলে অবশ্যই আমার বাবা ধরবে। ধরার পর যদি বলে যে তুমি কে, কোথা থেকে ফোন দিছো, কাকে চাও, যদি ও বলে দেয় তাহলে তো আমার প্রবলেম হবে। তো ফোনটা আমার কাছে রাখি, আমি সবসময় আমার কাছে রাখি। তো এরকম মানে কথা বলতে বলতে মানে ও আমাকে কনভিন্স করে যে তুমি বলো, নাহলে কিন্তু আমি তোমাকে ডিস্টার্ব করবি হবে, আমাকে বলে। তো আমি কথা বলতে বলতে একটু উইকনেস চলে আসা পরে আর কি ওর প্রতি। তো আমি ওকে হ্যাঁ হ্যাঁ বলি, বলার পর এরকম রাত্রে কথা বলতাম আমি একেবারে মানে একদম গভীরে চলে গেছিলাম। মানে আমি আসলে
মানে শারীরের সঙ্গে কথাবার্তা বলতে বলতে ওর উপর অনেক ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছিলে, আর নাকি গভীর বলতে তুমি অন্য কিছু বোঝাচ্ছো?
না না, আমি বুঝাচ্ছি যে মানে আমি উইক হয়ে গেছি ওর থেকে বেশি।
খুব গুরুত্বপূর্ণ, একটা মানুষের জীবনে যে ভয়াবহ রকমের পরিবর্তন গুলো আসে, কিংবা একটা মানুষের জীবনে যে পরিবর্তনটাই আসুক না কেন সেটার পেছনে সূক্ষ্ম সূক্ষ্ম অনেকগুলো কারণ থাকে। হ্যাঁ, তো এই 16 বছরের বাচ্চার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে সেটা কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন ওর দুই হাতের ছবি দেখে। বাট আপনাদের প্রত্যেকেরই ওর পুরো এই বিষয়গুলো একটু জানা উচিত, যাতে করে আপনাদের বাচ্চাদের জীবনে এই ঘটনা না ঘটে। এবং একই সাথে বাচ্চা যারা শুনছো, 16 বছর 18 বছর, আমি বাচ্চাই বলবো এদেরকে, একটু জেনে নাও যাতে করে তোমরাও এই ধরনের ভুলটা না করো। হ্যাঁ, মানে বাবার সাথে শেয়ার করার মতো অবস্থা ছিল না, কাকি এদিকে সন্দেহ করছে মার অ্যাবসেন্সের কারণে, যে কারণে ওই ছেলেটার সঙ্গে এক ধরনের একটু তো ভালো লাগা আগে থেকে ছিলই। তো তারপর
তারপর হচ্ছে আমি ওর সাথে এরকম কন্টিনিউস কথা বলতে থাকি। তারপর এক পর্যায়ে বাবা যায় হচ্ছে সিলেটে।
আচ্ছা,
তার মনটা অনেক খারাপ থাকে আম্মু মারা যাওয়ার কারণে, সে ওখানে যায়। যাওয়ার পর ওইখান থেকে একজন আমাদের আমার বাবার বন্ধু তাকে ফোন দিয়ে বলে যে তুমি চলে গেছো, তোমার মেয়ে তো এগুলা করতেছে, সম্পর্ক করতেছে একটা ছেলের সাথে। তো বলার পর আমার বাবা আমাকে এবারে তখন কিছুই বলে না, বুঝতে দেয় না বিষয়টা যে বাবা জানে, আসার সাথে সাথে ফোনটা লুকিয়ে ফেলছে।
আচ্ছা,
তখনই আমি কিছুটা বুঝতে পারছি যে বাবা হয়তো বা জানতে কারো থেকে। আমি তারপরে লুকাইয়া মানে আমি বুঝতে পারছি যে মোবাইলটা কোথায় রাখতে পারে। আমি নিয়ে সকালে আমার দাদির ঘরে চলে আসি। দাদির ঘরে এসে আমি ওর নাম্বারে বারবার কল দিতে থাকি, তারপর হচ্ছে কল দেওয়ার পর আমি ওকে বলি যে মানে বাবা মনে হয় জানছে সব। বাবা হঠাৎ করে আসে, আসার পর আমাকে বলতেছে যে ফোনটা কোথায়। তাই আমি বলি কি আব্বু ফোন তো সবসময় আমার কাছেই থাকে, এখন ফোন চাইতেছো তো বলতেছে ফোন দে, ফোন তোর কাছে রাখা যাবে না, ফোন নিয়ে নিস। নেওয়ার পর হঠাৎ করে আমাকে ঘরে ডাক দিছে
বাবা।
হ্যাঁ বাবা,
মানে মায়ের মৃত্যুর কতদিন পরের ঘটনা এটা?
এটা হচ্ছে 3 মাস পরে,
3 মাস পরের ঘটনা। ওকে,
তারপর ঘরে ডাক দিছে, দেওয়ার পর আমাকে বলতেছে, আর সবচেয়ে বড় একটা কথা আমি একটু বলিনি, সেটা হচ্ছে আমার যে আইডি কার্ডটা, আমি সবসময় হিজাব পরে আইডি কার্ডের ছবি তুলতাম, কিন্তু ওইবার শুধু আমাদের যে স্কুলের যে হেড স্যার সে বলছে হিজাব খুলে করতে হবে, বাধ্যতামূলক করছিল। তো আমি হিজাব খুলে তখন আর কি ছবিটা তুলি। তোলার পর মানে ও আমার কাছে ছবিটা চায়, আইডি কার্ডটা চায়, এটা হচ্ছে শাহরিয়ার চায়। চাওয়ার পর আমি দিতে চাই না, যে কারণ আমার তো হিজাব দাও না মাথায়। তো এক পর্যায়ে মানে ও বলে যে তুমি যদি না দাও তাহলে মানে অনেক কনভিন্স করে। তো বললাম আমি তো উইক ছিলাম, তো বলছে ও রাগ করবে থাক দিয়ে দিই। তো আমি আইডি কার্ডটা দিয়ে দিছি ওকে। তো আমার বাবা আমাকে বলতেছে, হঠাৎ করেই বলতেছে তোমার আইডি কার্ড মানে তোর আইডি কার্ড কোথায়, স্কুলের আইডি কার্ড কোথায়। তা আমি বললাম যে আইডি কার্ড আমার একটা ফ্রেন্ডকে দিয়ে দিছি। তো বলতেছে ফ্রেন্ডকে দিয়ে দিছি, চলো ফ্রেন্ডের বাসায় যাবো। তারপর আমি বলতেছি যে না, ওই ফ্রেন্ডের বাসা তো আমি চিনি না। এখন আমাকে বলতেছে যে না আর চিনিস না বা যেটাই হোক আমি আইডি কার্ড, কিন্তু আমি তো জানি যে আইডি কার্ডটা হচ্ছে ওর কাছে, আর এটা হয়তো বা বাবাও জানতো, হয়তো বা কোনো না কোনো ভাবে খবর পাইছে। তো আমাকে বলতেছে যে হিজাব ছাড়া আইডি কার্ড তুই কেন আরেকজনকে দিছিস, এটা যদি সে আরেক জায়গায় দেয় তখন কি করবি।
আচ্ছা,
তারপর আমি বললাম কি যে ও কাউকেই দিবে না। তো বলতেছে আমি যাই না, আইডি কার্ড এই মুহূর্তে নিয়ে আসতে হবে। এদিন অনেক মারধর করছে, মারধর করার পর মেজো কাকি বলতেছে আচ্ছা আমি নিজে আইডি কার্ড এনে দেবো। তারপর যখন মারছে, মারার পর আমি বলছি যে আইডি কার্ডটা ওই ছেলের কাছে। বলার পর আমার মেজো কাকি ওই শাহরিয়ার কাছে গেছে, যা বলছে যে বাবা তুমি আইডি কার্ডটা দিয়ে দাও। তো বলতেছে জানে আইডি কার্ডটা তো আমার কাছে এখন নাই, বাসায় রেখে আসছি আমি। তো বলতেছে যে তুমি যেখানে রেখে আসো না কেন এখনই নিয়ে আসো, আয়শার বাবা আয়শাকে অনেক মারবে না হলে। তো এই কথা বলার পর ও করলো কি যে তো বলতেছে যে আচ্ছা আন্টি আপনি একটু ওয়েট করেন আমি নিয়ে আসতেছি। তো বাসা থেকে যেয়ে নিয়ে আসছে আইডি কার্ডটা। আইডিয়াটা নিয়ে আসার পর বলতেছে যে এই কাজ আর কোনোদিনও করবি না, কোনো ছবি কাউকে দিবি না, আর একটা ছেলেকে তো ভুলেও না, যদিও কিছু করে করে ফেলে এটা নেটে দিয়ে দেয়। তখন আমি অনেক কান্না করি, তখন করবো না বলছি, কিন্তু কন্টিনিউস কিন্তু আছে ওর সাথে আমার।
এরপর তুমি যোগাযোগ করলে কিভাবে? তোমার কাছে সেল ফোন নিয়ে নিয়েছে?
হ্যাঁ, ফোন নাম্বার, এই যে স্কুলে দেখা হয় একই স্কুলে পড়ি আমরা।
আচ্ছা, তো তুমি জানালে তোমার বাসায় কি হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে?
হ্যাঁ, আমি জানাইছি। জানানোর পরে ও আমাকে কিছুই বলেনি, কিছুই বলেনি। তারপর হচ্ছে একদিন ওর সাথে আবার বাবার দেখা হয় রাস্তায়, বলতেছে যে দেখো বাবা, তোমাদের বয়সটা এখন অনেক কম, এরকম কেন করতেছো? যদি তুমি এরকম করো আমি কিন্তু হেড স্যারের কাছে বিচার দিব তোমার নামে, তুমি যদি ওর সাথে আর কোনো রিলেশন রাখো। তখন ও আবার একটু অন্যরকম, মানে ওর কথাবার্তার ভাবভঙ্গি একদম অন্যরকম। ও বলতেছে আচ্ছা আপনি পারলে কিছু করেন,
এরকম কথা বলেছে,
এরকম কথা বলছে।
এই বিষয়গুলো তুমি জানলা কোথা থেকে?
এই বিষয়গুলো আমি জানছি পরে, হচ্ছে যে আমার চাচি বলছে, আমার ছোট বোন বলছে, আমার বাবা বলছে। বলার পর তারপর হেড স্যারের কাছে গেছে আমার বাবা। যাওয়ার পর হেড স্যার আমার বাবাকে চিনত, তো বলতেছে তুমি আসছো এখানে? আমার বাবাকে জিজ্ঞাসা করতেছে হেড স্যার, তো বলতেছে যে আপনাদের স্কুলে এই নামে একটা ছেলে আছে, আবার মেয়েকে অনেক ডিস্টার্ব করতেছে।
এটা তোমার বাবা?
আমার বাবা বলছে। তো হেড স্যারকে বলতেছে যদি এর পরে এরকম কাজ করে আপনার স্কুলের এই স্টুডেন্ট, তাহলে কিন্তু এটা অন্যরকম হয়ে যাবে। তো এই কথা বলার পর হেড স্যার বলছে আচ্ছা ঠিক আছে, তুমি রাখারাখি করো না, আমি ব্যাপারটা দেখতেছি। তারপর ওকে ডাইকা নিয়ে আসে, ডাইকা নিয়ে আসার পর ওকে বলে যে তোমার বাবা মাকে ডাক দাও। কিন্তু এই ব্যাপারটা নিয়ে হেড স্যার ওর বাবা মার সাথে কিছু বলে, ও এলাকার বড় ভাই নিয়ে যায়।
এগুলো কি ইন দ্য মিন টাইম তোমাকে জানাচ্ছিল যে এরকম এরকম করেছে তোমার বাবা?
হ্যাঁ হ্যাঁ, এটা আমি পরে ওর থেকে শুনতে পারি।
কি পুরো ঘটনা ঘটার পরে শুনেছো না ঘটনার মাঝখানে শুনেছো?
না না, আমি ঘটার পরে শুনছি।
আচ্ছা, ঘটনার পরে। তারপর হ্যাঁ, এলাকার বড় ভাই নিয়ে যায়।
তারপর হচ্ছে এলাকার বড় ভাইকে নিয়ে যায়। তারপরে একদিন ও আমার সাথে সকালে আমাকে দেখার জন্য আসে, সেটা ওর বড় বোন জানতে পারে। তো বড় বোন জানার পর ওকে অনেক মারধর করে। মারার পর দুই তিন দিন এমনি কানেকশন ভালো থাকে, এর পরের দিন আমাকে না করে দেয় দুই তিন দিন পর, যে আমি রিলেশন রাখতে পারবো না তোমার সাথে।
আচ্ছা,
তো আমি বলছি যে কেন? তো বলতেছে যে আমার ফ্যামিলিতে অনেক সমস্যা হচ্ছে। এটা ও নিজে এসে বলে নাই, ওর এক ফ্রেন্ডকে দিয়ে আমাকে বলেছে ব্যাপারটা। তারপর বলানোর পর আমি তো বলছি আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি পরে আমি নিজে মানে মেন্টালি আমি একদম অন্যরকম হয়ে যাই
মানে এটা বলার পর।
হ্যাঁ, কিন্তু ও আমার আমার নাম নিয়ে অনেকবার মানে ব্যঙ্গ করছে, ওর ফ্রেন্ড সার্কেল আমাকে এমনকি আমাকে অনেক কথা বলছে রাস্তার মধ্যে, অনেক আই মিন ইফটিজিং করতো। এমনকি ওর যতটা আমি মেকআপও পরে কয়েকদিন চলছি, তখন ভাবলাম যে পড়াশোনার প্রতি মনোযোগ দিতে হবে। তখন এর মধ্যে কিন্তু মানসিক যে একটা অশান্তি এটা ছিল আমার ভিতরে। আর হচ্ছে ক্লাস সেভেন, আমি যে ওই যে ছোটবেলার কথা বললাম যে আমি একটু অ্যাবিউজড হই ছোটবেলায়, সেই ঘটনাটা আমি ক্লাস সেভেনে আমার দাদির কাছে জানাই। আর সেটা হচ্ছে লাইফ ওকে দিয়ে সাবধান ইন্ডিয়া, এটার ভিতর এরকম একটা কাহিনী দেখাইতেছিল। তো তখন আমার কাছে ভিতরে আমার মনে হলো যে আমার সাথে তো সেম কাহিনী হয়েছে, সেম কাহিনী তো আমার হয়েছে। তখন আমার মনে হতেছিল আমি যদি এখন কারোর কাছে না বলি আমি মনে হয় হয়তো বা আমি আর থাকতে পারতেছি না, বিষয়টা আমার ভিতরে রেখে। তারপর হচ্ছে এই কথা বলার পর
তুমি এক পর্যায়ে বলে দাও?
হ্যাঁ, বলে দিছি। বলে দেওয়ার পর আমার দাদি আমাকে বলতেছে যে তাহলে এই কথাটা তুমি এতদিন আমাকে কেন বলো নাই? তাই আমি বলছি যে এতদিন বলি নাই, বললে হয়তো বা তোমরা বিশ্বাস করতে না, বা আমার কাছে জিনিসটা অনেক খারাপ লাগছে। দাদি ভাবছে যে এটা মনে হয় রিসেন্টলির ঘটনা, সেটা বুঝতে পারি না, সেটা অনেক আগের ঘটনা।
আচ্ছা,
সেটা আমার ফুপির কাছে বলছে। আমার ফুপি তখন আবার মানে যিনি আমার ফুপি কাউকে বলেনি, সে তার ভিতরে নিছে যে তারপর আমার ফুপি আমাকে জিজ্ঞাসা করলো যে এটা তোমার কত বছর আগের ঘটনা? তাও বলছে আমি অনেক ছোট ছোটকালের ঘটনা এটা। তারপর আমার ফুপি বলছে আচ্ছা ঠিক আছে, এগুলো বাদ দাও, জীবনে এরকম হয় ছোটকালে, এগুলো নিয়ে তুমি কষ্ট পাও না। বুঝানোর পর তারপর ফাইনাল এক্সাম দিলাম, দিয়ে এইটে যখন উঠি, এইটের প্রথম সাময়িক পরীক্ষায় আমার ভালো রেজাল্ট করি একটা।
আচ্ছা,
তো যখন দ্বিতীয় সাময়িক দিব তখন আমার ফুপাতো ভাই, আমার ফুপাতো ভাইয়ের একটা ফ্রেন্ড আছে, তো আমার ফুপাতো ভাই সবসময় দেখতো আমি মন মরা থাকতাম, ওই একটা ব্যাপার নিয়ে সবসময় মানে গোমরা করে বসে থাকতাম। তখন সে বলে যে আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, তো তুমি ওর সাথে রিলেশন করে দেখতে পারো।
আচ্ছা,
তারপরে হচ্ছে তো বলতেছে আমি একবার রিলেশন করে অনেক কষ্ট পেয়েছি, এখন আর ওরকম কষ্ট পাইতে চাই না আমি। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলে তো দেখতে পারো, কথা বলে দেখো ফোনে। তো একদিন কথা বলছি, ওই ফোনে, যে ফোনে সারিয়ার সাথে কথা বলছিলাম ঠিক ওই ফোনে।
সারিয়ার কি ওই সময়টাতে কোনো চেষ্টা করেনি তোমার
সাথে? না, কোনো চেষ্টা করেনি। আমি চাইছি যে সাহারিয়ারের জায়গাটা ওরকে দিয়ে কভার করার জন্য, মানে সাহারিয়ার কথা যাতে আমার মনে না আসে। ওকে আমি বলছি যে আমি এরকম একটা রিলেশন করছিলাম, আমি ও আমাকে ছেড়ে দিছে। বলার পর ও বলছে যে আসলে সমস্যা নেই, এগুলো হয় এরকম সেরকম বলছে। তো একদিন আমি ওকে ফাইজলামি করে কথাটা বলছি, এক্স্যাক্টলি আমি ওকে একটা পরীক্ষা করার জন্য, আসলে কি আমাকে পছন্দ করে কিনা বা ভালোবাসে কিনা। আমি বলছি কি, একটা রুমাল দিয়ে বলছি, ওটা আমাদের লেখা ছিল, আমার একটা ফ্রেন্ডের নাম লেখা ছিল। আমি বলছি কি, আমার একটা ফ্রেন্ড আপনাকে অনেক পছন্দ করছে। ও ওই রুমালটা পাওয়ার পর আমাকে বলে যে তুমি আমাকে আর ফোন দিও না। তা আমি বলছি কেন ফোন দিব না, বলতেছে যে তুমি তোমার ফ্রেন্ড আমাকে পছন্দ করে সেটা তুমি আমাকে লেখা দিছো, তাহলে তোমার সাথে অলরেডি আমার কথাবার্তা চলতেছে, তুমি কোন মস্তিষ্কে মানে আমার আমার কাছে এটা দিছো, তার মানে তোমার সাথে আমার রিলেশন করা লাগবে না। আর এর আগেও আমি অনেক শুনছি যে এই ছেলেটা, মানে যার কথা এখন বলতেছি, সে অনেক মেয়ের লাইফ নষ্ট করছে। তো তারপর এইটা আমি রিলেশনের পরে শুনতে পারি, শোনার পর তারপরে আমি মনে মনে ভাবি যে এক হিসেবে ঠিকই আছে, রিলেশন ব্রেকআপ হয়ে গেছে, ভালো হয়েছে। এইটা যখন আমি জিএসসি এক্সাম দিব, আমি
যেটা বুঝি যে ছাই চাপা আগুন আবার জ্বলে ওঠার মতো অবস্থা। এখানে একটা বিরতি নিব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি, আশা করছি আমার সাথেই থাকবেন। আর সিক্রেটসে যারা অংশগ্রহণ করতে চান তারা আমাদেরকে ফোন করবেন এই নাম্বারে 09611904904। আমি আবারও বলছি 09611904904। এই অনুষ্ঠানটি পুরোটুকুই আপনি ডাউনলোড করতে পারবেন এবং একই সাথে আমার যতগুলো অনুষ্ঠানের এপিসোড আছে, লাইক জীবন গল্প এবং সিক্রেটসের, সবগুলো এপিসোড দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904, কিংবা আপনি সার্চ করলেই পাবেন ঢাকা এফএম 90.4 নামে আপনি চ্যানেলটি পেয়ে যাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন। ওকে, ছোট্ট একটা বিরতি। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি কথা না বাড়ি আমার গেস্ট যিনি রয়েছেন আয়েশা, তার কাছে আবারও ফিরছি। আয়েশা বলো, তারপর?
তারপর হচ্ছে ও সাজেশন দিয়ে যায়। তো তখন আর কি আমি সবাইকে বলি যে আমার যে চাচি তার কাছে আমি সব কিছু শেয়ার করি, তাকে আমি বলি যে কাকে ও তো আমাকে সাজেশন দিয়ে গেছে। তো বলছে দিয়ে গেছে তো সাজেশন অনুযায়ী অঙ্ক করো, এত কিছু ভাবার তো দরকার নেই। তো এই কথা বলার পর আমি হচ্ছে মানে তখন একটু ভাবতে থাকি যে হয়তো বা এখন আমাকে পছন্দ করে। তো এই যখন আমি নাইনে উঠি, নাইনে ওঠার পর আমি ফেসবুক আইডি খুলি ফার্স্ট। তখন খোলার পর কিভাবে কিভাবে মানে ওর একটা ফ্রেন্ডের সাথে আমার আবার ফেসবুকে কানেক্ট হয়। মানে
নিজের নাম দিয়ে খুলেছিল না ফেক আইডি খুলেছিল?
ফেক আইডি খুলেছিল।
আচ্ছা।
তো হচ্ছে তারপর বলার পর আমি পরিচয় দিই, আমি হচ্ছে আয়েশা। তো বলে ও তুমি ওই আয়েশা যে শাহরিয়ার সাথে রিলেশন ছিল ফার্স্ট? তো বলে হ্যাঁ। তো বলতেছে যে তারপর উনি কি করে এটা শাহরিয়ার কাছে যা বলে দেয় যে ওর তো ফেসবুক আইডি আছে। তো ও ওইখান থেকে আবার লিঙ্ক আপ পায় যে তাকে তো রিলেশন করা যাবে।
আচ্ছা।
ও তখন আমাকে রিকোয়েস্ট পাঠায়, কিন্তু আমি চিনি না। তো না চেনার পর আমাকে ওই ওর ফ্রেন্ড আবার আমাকে বলে ইয়া তোমাকে তো রিকোয়েস্ট পাঠাইছে। তো আমি ইচ্ছা করে বলবো বা আনফর্চুনেটলি বলবো মানে মানে একটু তো উইকনেস ছিল। তো তারপর আমি অ্যাকসেপ্ট করি, তারপর কথা বলি। তখন ফার্স্টে আমি বলতেছি কে আপনি, তারপর আমি কিন্তু চিনি যেটা ও, কিন্তু তারপর আমি জিজ্ঞাসা করতেছি কে আপনি। তো বলতেছে যে আমি হচ্ছে এরকম এরকম, আমি শাহরিয়ার। তারপর বলতেছে আপনি কেন, আমি বলতেছি আপনি কেন আমাকে মেসেজ দিচ্ছেন, আমি আপনাকে ব্লক করে দিব। তো বলতেছে আমি জানি তুমি আমাকে ব্লক করবা না, এরকম বলতেছে। তাও বলার পর এরকম কথা বলতেছি বলতেছি ও আমার সাথে মানে আগের মতো অনেক সুন্দর বিহেভ করতেছে। তো আমি ইয়ে হয়ে যাই, পরবর্তী একটু হয়ে যায়। হ্যাঁ, তো কিন্তু তখন আমি হ্যাঁ বলি নাই। একদিন আমি সকালে আমার বাবার ফোন দিয়ে আমি ফেসবুকটা চালাইতাম।
আচ্ছা,
তো ফেসবুকে কিন্তু আমার বাবা জানতো না যে আমি ফেসবুক চালাইতাম। তবে একদিন টাইপ করতেছি, আমার বাবা যে ঘুম থেকে উঠে, আমাদের তো একটা রুম, একটা রুম আমরা শেয়ার করে ঘুমাই, আমরা খাটে ঘুমাই, বাবা নিচে ঘুমায়, আম্মু মারা যাওয়ার পরে। আর এর মাঝখানে একটা কথা বলো, এইটি হচ্ছে আমার দাদু মারা যায় এই কারণে, আর আমাদের আমাদের যতটুকু জায়গা এর অর্ধেক বিক্রি করে দেয়, আমার দাদির রুমটাও পড়ে যায়, এই জন্য আমাদের এক রুমে থাকতে হয়। বাবা দেখে ফেলে যে আমি টাইপ করতেছি, উনি যে পিছন দিক দিয়ে তাকে আছে আমি আর এটা দেখিনি। তো উঠেই কি করলো, মারলো। মারার পর উনি ফেসবুকে সবকিছু আর কি দেখতেছে, আর শাহরিয়ার তখন আবার ছবি পাঠাইতেছে, আমি বলিলেই ছবি পাঠাইছে, তারপরে ছবি পাঠাইতেছে।
মাই গুডনেস, ছবি বলতে কি কোন ধরনের অশ্লীল ছবি বা
কোনো? না না না, ওর ছবিও পাঠাইছে।
আচ্ছা,
তো পাঠাইছে, আব্বু তো ওকে আগে থেকে চিনে, তো আব্বু আমাকে বলতেছে ও আচ্ছা এখন তুমি আবার ওর সাথে শুরু করে দিছো। কিন্তু তখন আমার কিছু না, আমার মানে একটা মাথায় ছিল যে আমি আর ওর সাথে রিলেশন করব না, কথা বলি ঠিক আছে রিলেশন করব না। আমি তখন আমার ভিতরে একটা জিদ ঢুকছে যে আমি কিছু করি নাই, তারপরও এই দোষ হচ্ছে, তাহলে আমি হ্যাঁ বলে দিব। আমার বাবা বললো কি যে তোকে ছেড়ে চলে যাবো, আমাকে বলতেছে যে তোকে ছেড়ে চলে যাবো, আমার ছোট বোনটাকে নিয়ে যশোর চলে গেল, যশোর চলে যাওয়া, এটা হচ্ছে আমার ফুপির বাসা, ছোট ফুপির বাসা চলে গেছে। যাওয়ার পর আমি তো বাসায় একা, তো তখন আমি আবার করি কি, আমার বাবার যে টাকা, টাকা থেকে আমি 500 টাকা নিয়ে রাখি, 500 টাকা মানে অজান্তে আমি চুরি
চুরি করি। হ্যাঁ
হ্যাঁ, আমি চুরি করি, মানে এই হিসেবে চুরি করি যে আমি ওর সাথে ঘুরতে যাব আর সেটা আমার লাগবে। 500 টাকা নেওয়ার পর আমি করি কি, ওর মধ্যে ওর ফোন দিই, এটা হচ্ছে দিয়ে এলো আমার চাচির ফোন থেকে,
মানে মার খাওয়ার পরে তুমি ফোন দিলে।
হ্যাঁ, ফোন দিই আমি ওকে। তো
কিন্তু বাবা যে তোমাকে এতটা মানলো বা তোমাকে ওই ভয়টা কাজ করতেছিল না যে পরবর্তীতে কি হবে না হবে,
নাকি
তোমার কাছে মনে হচ্ছিল যে ওটা কোনো ব্যাপারই না, আমি জাস্ট যোগাযোগ করব?
হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আমার আমার একটা জিদ, আমার অকারণে মারছে,
পয়েন্ট, অ্যানাদার পয়েন্ট, দিস ইজ সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ওর মধ্যে একটা জেদ তৈরি হয়েছে। জেদটা কি ছিল?
যেটা ছিল হচ্ছে আমাকে মারছে, অকারণে মারছে, এখন আমি ওইটাই করব, যেটার জন্য আমাকে মারছে ওইটাই আমি করব।
খুব সরল একটা অঙ্ক, মানে যেটা হয় মানুষের মধ্যে আর কি। আপনি কাউকে যদি দোষারোপ করেন যে এটা এটা তোমার দোষ, এটা তোমার দোষ, এবং সে যদি দোষীটা না হয় এবং সে যদি শাস্তি পেয়ে যায় এটার ব্যাপারে, তখন সে অনেক বেশি ডেসপারেট হয়ে যায়। অ্যান্ড দ্যাটস রিয়েলি ডেসপারেটনেস, যদি আপনাদের লাইফে কখনো আপনারা দেখে থাকেন এরকম ডেসপারেট কাউ কারোর ক্ষেত্রে, তখন পর্যন্ত তুমি হাতে কোনো আঁচড় দাওনি, তখনও আসেনি। তো দ্য স্টোরি ইজ ভেরি লং, কিন্তু আমরা অনেক প্রেসাইজ করবো এই পর্যায়ে এসে। বিশেষ করে আমি ওর হাতের দুটো হাতের ছবি দেখার জন্য আমি সবাইকে ইন্সপায়ার করছি যে ওর দুটো হাতে কি হয়েছে। আপনারা যদি আসেন, এই প্রত্যেকটা কাজই তো তোমার নিজের করা, নিজের হাতে করা, রাইট? এই এই ছবিটা আপনাদের দেখা উচিত। আপনার আমার পার্সোনাল পেজে আসলে ছবিটা দেখতে পারবেন, www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি, www.facebook.com/kibriya.rj। পেজটাতে আসলে লাইক বাটনে অবশ্যই ক্লিক করে অ্যাক্টিভ থাকবেন, ওখানে ছবিটা দেয়া আছে। বলো, তারপর?
তারপর হচ্ছে কথা বলার পর আমি ওকে ওর সাথে দেখা করি। দেখা করার পর ওকে আমি একটা কথা বলি, আপনি কি আগের মতো করবেন, মানে আগের মতো কি আমাকে ছেড়ে চলে যাবেন? যদি আপনি এরকম করেন তাহলে বলে দেন, আমি আর রিলেশনের দিকে আগাবো না, আর যদি আপনি থাকেন তাহলে আমার আমি আমার যত কষ্টই হোক না কেন আমি আপনার সাথে থাকবো। আমি এই কথা বলছি, তো এই কথা বলার পর ও আমাকে বলছে যে না, আগের মতো আমি করব না, আমি তোমাকে এখন সত্যিই ভালোবাসি, আমাকে বলতেছে। তখন ও ইন্টারে উঠছে, আমাকে এই কথা বলার পর আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। তো ওই দিন থেকে ওর সাথে আমার রিলেশন শুরু হয়। তো আমার বাবা তো আসে না, বাবা ওখানেই থাকে, 5-6 দিন ওইখানেই ছিল, বাসায় আসছে। আসার পর আমার ফুপিরা অনেক বুঝাইছে আমাকে যে তুই তোর বাবাকে বল তুই এগুলো সব বাদ দিয়ে দিছিস। তা আমি বলি যে আমি সব বাদ দিয়ে দিছি, বাবাকে বলি, তো মানে বলি আর বাবা জানতে পারে যে আমি ওই ছেলের সাথে আমার রিলেশন আছে। আবার মারে, আবার বলি যে না নাই, তখন বিশ্বাস করে, কয়েকদিন ঠিক থাকে, আবার এরকম রিলেশন আগে যেতে থাকে, বাবা জানতে পারে। একদিন আর আমার একটা অভ্যাস ছিল, আমি হুটহাট বের হয়ে যেতাম
বাসা থেকে।
হ্যাঁ,
কেন বেরোতে?
বাসা থেকে বের হতাম ঘুরতে যাব, তো অনেক সময় দেখা যেত ও আমার সাথে যেত না, আমি একা একা ঘুরতাম, আবার দেখা যেত ও আমার সাথে থাকতো।
আচ্ছা,
তো এরকম হুটহাট বের হয়ে যেতাম, বাবার কাছে কানে যেত, আর বাসায় আসতাম বাবার ভয়ে, বাবার ভয়ে দেখা যেত বাসায় আসতাম না, এরকম দেখা যেত। তারপর আমার কাকিরা খুঁজে বাবাকে রিকোয়েস্ট করে যেত, ওকে মারো না, কিন্তু মারতো, বাসায় আসার পর মারতো। তারপরে এমন অনেক দিন গেছে যে সাহারিয়ারা আমাকে খুঁজে খুঁজে নিয়ে আসছে বাসায় এরকম। তারপর হচ্ছে একদিন বাবা, মানে আমি বাসা থেকে বের হয়ে যাই, বের হওয়ার পর বাবা ওই দিন অনেক তাড়াতাড়ি এসে পড়ে, আসে শুনে বাসা থেকে বের হয়ে গেছে, আমিও বাসায় আসবো, আসে শুনে বাবা আসছে, আমি বাসায় ঢোকার পরে আবার বের হয়ে চলে যাই, যে কারণ আমাকে তো মারবে। তখন আমি করি কি, ওকে ওর সাথে যোগাযোগ করি, তখন আমার ফোন থাকে, আমি লুকায় ফোন ইউজ করি, ওকে ফোন দিই, ফোন দেওয়ার পর বলি যে আপনি কোথায় আছেন, তখন আমাকে বলে আমি এরকম জায়গায় আছি, তো আমি বলি কি আচ্ছা তাহলে আপনি একটা কাজ করেন, আপনি ইয়াতে আসেন আমাদের ওইখানে ইসিবিতে, ইসিবিতে আসেন, আমি আমার ফুপাতো ভাইয়ের সাথে আমি ইয়াতে চলে যাবো ফুপিদের বাসায়।
আচ্ছা,
তো আমি আমার ফুপাতো ভাইকে খবর দিয়ে আনি যে ভাইয়া আপনি এখানে আসেন, আমি আপনার সাথে চলে যাবো। এর মধ্যে আমার ফুপাতো ভাইয়ের কাছে আবার আমার বাবা কল দেয়, কল দিয়ে বলে যে তোর সাথে মনে হয় দেখা করতে গেছে, কারণ আমি আমার ওই ভাইয়ের সাথে অনেক ক্লোজ ছিলাম, তো বলতেছে যে ও যদি আসে তাহলে ওই ছেলে সহ ওকে আটকে রাখবি।
এটা কে বলেছে? আপনার বাবা?
এটা আমার বাবা বলেছে। তো আমার যে ভাইয়া ফুপাতো ভাই, সে আমাকে বলে না কথাটা যে ওকে আর তোমাকে আটকে রাখতে বলছে। তা আমি আবার বলছি কি, আমাকে বলতেছে কি ওকে ডাক দাও, শাহরিয়ারকে ডাক দাও, আমার ভাইয়া বলতেছে। তো আমি বলতেছি ওকে কেন ডাক দেওয়া লাগবে, আর সবচেয়ে বড় কথা আমার শাহরিয়ার আমার ফ্যামিলির কাউকেই দেখতে পারে না। তো বলতেছে যে না আমি তোমার ভাইয়ের সাথে কেন দেখা করবো, আমার কোনো দরকার নেই, আমি তুমি বলছো আমাকে পোষায় দেওয়ার জন্য, আমি পোষায় দিচ্ছি, এবার তুমি চলে যাও।
আচ্ছা,
তো আমি বলছি যে আসেন, ডাকতেছে হয়তো বা কোনো কারণ আছে। তারপর ডাকার পর ও গেলো, যাওয়ার পর ওকে বলতেছে যে এইভাবে বের হয়ে যায় তোমার জন্য, এই কথা বলতে বলতে দেখি আসে পড়ছে আমার বাবা সাইকেল নিয়ে। আসার পর ওকে যে বলতেছে যে তুমি যে ওর সাথে রিলেশন করতেছো, সম্পর্ক যে আছে, ওকে বিয়ে করবা তুমি?
ছেলেটাকে বলছে?
হ্যাঁ, ছেলেটাকে বলছে। তখন কিছুই বলে না, হ্যাঁ ও বলে না, ও বলে না। এই যে আমার বাবা ওকে জিজ্ঞাসা করতেছে যে বলো হ্যাঁ বা না, যখন ওই হ্যাঁ বলছে তখন বলছে তাহলে বিয়ে করলে এখনই, বিয়ে করে এখনই নিয়ে যেতে হবে, এখন কি খাওয়াবা কি করবা সেটা জানি না, এখনই নিয়ে যেতে হবে।
তুমি তখন কোন ক্লাসে?
আমি তখন ক্লাস 9-এ।
ক্লাস 9-এ? আর ও তখন তোমার চেয়ে 2 বছরের বড়?
হ্যাঁ, 3 বছর। ইন্টারে উঠছে না?
ইন্টারে উঠছে। ওকে, এই মাত্র কয়েকদিন আগে ঘটনা এটা।
হ্যাঁ হ্যাঁ। তারপরে ও আবার বলতেছে যে আমি এখন কিভাবে নিয়ে যাব, আমি আবার শাহরিয়ারকে বলতেছি যে ওকে না করে, আমার বাবাকে না করে দেন যে আপনি আমাকে বিয়ে করবেন না।
ইন দ্য মিন টাইম ওর ফ্যামিলির সঙ্গে কি তোমার বাবা কি ওকে নিয়ে কখনো কমপ্লেন দিয়েছে?
না না,
তোমার ফ্যামিলি থেকে কেউ কমপ্লেন দিয়েছে?
কমপ্লেন
দেয়নি। ওকে, বলো।
তারপর হচ্ছে কি, তো ওর ফ্যামিলি জানতো, মানে লোক মুখে আর কি শুনছে যে এরকম এরকম।
আচ্ছা, ও ফ্যামিলি থেকে তো কেউ তোমাদের সঙ্গে যোগাযোগ করেনি?
বলেনি।
ঠিক আছে,
তো আমার বাবা করলো কি, ওকে অনেক মারছে, আর আমি ঠেকেতে গেছি, তখন আমাকেও মারছে। মারার পর বলতেছে যে ওকে, শাহরিয়ারকে বলতেছে তুই কিছু বলবি না, আচ্ছা তোকে পুলিশের কাছে নিয়ে যাবো। পুলিশের কাছে নিয়ে গেল, ওর বাসায় ফোন দিছে
বাবা। পুলিশের কাছে নিয়ে গেছে?
হ্যাঁ, নিয়ে গেছিল ওই দিন বাবার কাছে। বাবা ফোন দিছে ওর বাসায়, ওর বাবার কাছে ফোন দিছে, দেওয়ার পর বলতেছে যে আপনার ছেলে এরকম এরকম করছে, মানে বলার পর ওর বাবা আবার বলতেছে শাহরিয়ার নামে আমার কোনো ছেলে নেই। এই কথা বলার পর আমার বাবা আরও বেশি সুযোগ পাইছে, মানে জিনিসটা যে তাহলে ওর একটা কিছু করা যাবে, যেহেতু বাবা মাই চাইতেছে না। তখন আবার ওকে বলতেছে যে তুই কেমন ছেলে যে তোর বাবা মাই তোর পরিচয়ে দিতে চাইতেছে না।
ওকে,
এর মানে এই ঘটনার আগে কিন্তু ওর সাথে আমার অনৈতিক সম্পর্কটা আমরা করি আর কি, এর আগে। এটা হচ্ছে এর আগের ঘটনা।
এটা কি তোমাদের মধ্যে মিউচুয়ালি ছিল বিষয়টা, নাকি কোনো ভাবে কোনো ঘটনাতে প্রসঙ্গে হয়ে গেছে?
হ্যাঁ, এটা প্রসঙ্গে হয়ে গেছে।
আচ্ছা,
তারপর হচ্ছে ওই
ইসলামী নিয়ম কানুন সবকিছু মানো তুমি, তুমি কি জানতে না যে এই ধরনের একটা সম্পর্কে বিয়ের আগে জড়িয়ে যাওয়া এটা একটা চরম অন্যায় কাজ?
অবশ্যই জানতাম, কিন্তু আসলে তখন মাথার ভিতরে যে বারে কি ছিল জিনিসটা আসলে বুঝতে পারিনি।
ওকে, তারপর?
তারপর হচ্ছে নিয়ে যাওয়ার পর পুলিশের কাছে নিয়ে যায়, যাওয়ার পর যে হচ্ছে ওসি, ক্যান্টনমেন্টের যে ওসি, সে বলে যে ওকে ফার্স্টে ডাক দেয়। ডাক দেওয়ার পর ও একটা রুলার নেয়, রুলার নিয়ে পাটার মধ্যে একটা বাড়ি দেয়
ওর।
আমার সামনেই তো হয়েছে। তো বাড়ি দেওয়ার পর আমি সাথে সাথে দাঁড়ায় যাই, দাঁড়ায় বলি যে ওকে মারেন না, আমার বাবা অলরেডি ওকে অনেক মারছে, এই কথা আমি বলি। উনি শুনে আমার দিকে তাকায় আছে, তাকায় উনি বলতেছে আমাকে ধমক দিছে, বসো তুমি, তোমাকে কথা বলতে বলছি। তো বলার পর তো বলতেছে,
দ্য বিগেস্ট প্রবলেম অফ আওয়ার সোসাইটি এন্ড ফ্যামিলি, যে একটা টিনেজ ছেলে মেয়েকে কিভাবে ট্রিটমেন্টটা দিতে হয় এটা আমরা জানি না। আমাদের সমাজের সমস্ত জায়গাতেই প্রবলেম, আমরা মনে করি কি ওরা বাচ্চা, ওরা আসলে কিছু বোঝে না, ওদের কথাবার্তা শোনার দরকার নেই, আমরা যেটা বুঝি আমরাই মাতবর, আমরাই সব কিছু। কিন্তু ওদের পার্সোনালিটি, ওরা যে বোঝে, ওরা যে একটা ভুল করছে, ওরা শুধু ওদের ভবিষ্যৎটা দেখতে পায় না, যেটা আমরা পারি পারি আমাদের এক্সপিরিয়েন্সের কারণে, কারণ আমরা বয়সে ওদের চেয়ে অনেক বেশি এগিয়ে, এবং যে কারণে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে জানি যে ওরা ভবিষ্যতে একটা ভুল করতে পারে। প্রবলেমটা হচ্ছে, দেখেন, ওরা সবই বুঝে, শুধু ভবিষ্যৎটা দেখতে পারে না। এই ভবিষ্যৎ দেখানোর দায়িত্বটা হচ্ছে আমাদের। পৃথিবীতে কোথাও কোনো জায়গায় আপনি দেখেছেন ইম্পোজ করে কোনো কিছু হয়? মানুষের কথা বাদ দেন, একটা ছোট্ট প্রাণীর কথা চিন্তা করেন, সাপও মানুষের পোষ মানে না যদি সেটাকে ইম্পোজ করা হয়, আবার সিংহ সেও মানুষের পোষ মানে যদি সেটাকে আদর করা হয়। এটা তো একটা প্রাণীকুলের মধ্যে আছে, মানুষের মধ্যে সেটা কিভাবে সম্ভব? না যে আপনি একটা মানুষকে বশ মানাবেন, আপনি যত অধিকার নিয়েই আপনি তার উপরে যান না কেন, আপনি কি ওটাকে ডিনাই করতে পারবেন যে একটা টিনেজ মানুষের মধ্যে, টিনেজ একটা বাচ্চার মধ্যে প্রেম আসবে না, টিনেজ একটা বাচ্চার মধ্যে, শিশুর মধ্যে ভালোবাসা জন্মাবে না? আপনি কি এটা প্রতিহত করতে পারবেন? সে ক্ষমতা আল্লাহ তো আপনাকে দেয় নাই। এটা প্রতিহত করা যায় না, এটা খুবই ন্যাচারাল, এটা চলে আসে, কিন্তু এটা যাতে মিসইউজ না হয়, এটা যাতে প্রপারলি মানে সঠিক জায়গাটাতে যায়, সেটা গাইড করার দায়িত্ব হচ্ছে আমাদের। এটা সমাজেরও দায়িত্ব, পরিবারেরও দায়িত্ব। এইখানে যদি আমরা হিটলারের ভূমিকায় চলে যাই, গায়ে হাত তোলা, জোর জবরদস্তি করা, ভয় দেখানো, তাহলে এটা একটা বিশাল ভুল, এবং এই ভুল, এই ভুলের প্রতিদান সবাইকেই ভোগ করতে হয়। যত উন্নতির কথাই আমরা বলি না কেন, অর্থনৈতিক উন্নতি হয়তো চোখে দেখা যায়, কিন্তু এই মানবিক উন্নতিগুলো যদি না হয়, কোনো অর্থনৈতিক উন্নতি আসলে কাজে আসে না। আমরা ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর এই গল্পের শেষ ভাগে ফিরব, আশা করছি আমার সাথেই থাকবেন। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান্স আগেইন, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আয়শা, আমরা যেখানটায় ছিলাম, হ্যাঁ, পুলিশের কাছে নিয়ে গেল থানাতে, তারপর?
হ্যাঁ, তারপর হচ্ছে ওকে মানে জিজ্ঞাসা করলো,
তোমার দিকে তাকালো এবং মগজগা করছিল আর কি, তারপর?
তারপর হচ্ছে বলার পর ও কিছুই বলে না, ও তখনও কিছু বলে না, ও শুধু বলে যে আমার কি এখন বিয়ে করার বয়স হয়েছে, তখন বলার পর তখন এই কথা বলে যে আমি তো এখন কিছু করি না, তো এই কথা বলার পর তারপর আর কিছু করে না। তো এর মধ্যে ওর বাবা এসে পড়ে, শাহরিয়ারের বাবা আসে, আসার পর আসার সাথে সাথে শাহরিয়ার বাবাকে জুতাটা খুলে ওরে মারা শুরু করে।
কে?
শাহরিয়ারের বাবা শাহরিয়ারকে মারা শুরু করে।
সি, ওকে,
শাহরিয়ারের বাবা এবং মা দুজনই আসছে, আসার পর বাবা মারতেছে, মারার পর আমার বাবা করলো কি, এবারে আমার চাচা ওনাকে দেখে বললো আপনার ছেলে, মানে এরকম একটা রিয়েক্ট দেখালো, তারপর বলতেছে যে আর তুই এরকম কাজ করছিস এটা সেটা। তারপর ও
একটা তো যদি এরকম হতো যে তোমরা বাসা থেকে বের হয়ে গেছো, তাহলেও না আমি মানে আমাদের জায়গাটা থেকে হয়তো মানা যায় যে তোমাদেরকে থানাতে নিয়ে গিয়ে এরকম একটা ব্যবস্থা করা হচ্ছে, কারণ তোমরা বাসা থেকে বের হয়ে গেছো। বিষয়টা তো এরকম ছিল না, আমি যদি জানি যে তোমরা কোথাও পার্টিকুলারলি ঘুরতে গেছো বা কিছু একটা, ওখান থেকে ফুসলিয়ে ফাসলিয়ে নিয়ে আসা হয়েছে, এবং সেটা নিয়ে থানা পর্যন্ত যাওয়া, এবং থানাতে শুধু গিয়ে দেখেন দুইটা বাচ্চার প্রতি দুইটা ফ্যামিলির যা আচরণ। আমি অবশ্যই বলছি যে তারা যে ধরনের সম্পর্কের মধ্যে জড়াচ্ছে সেটা একটা ভুল সম্পর্ক, কিন্তু এই ভুলটাকে শুদ্ধ করার জন্য আমরা যে ট্রিটমেন্টটা দিচ্ছি সেটা কি ভুল না শুদ্ধ? অফকোর্স সেটা ভুল, এবং আপনারা যারা রেডিও শুনছেন তারা সবাই এটা জানেন যেটা ভুল, কিন্তু আসলেই আমরা যখন প্র্যাকটিসে যাই আমরা এই ভুলটা অহরহ করে বসি। থানাতে নিয়ে গিয়ে কী হতো? কারণ আমি মামলা হতো না, তা তো নিশ্চয়ই হতো না, ভয়ভীতি দেখানো হতো, এটাই তো সবচেয়ে বড় ভুল, ওদেরকে ভয় দেখানো হচ্ছে। ভয় দেখালে ওরা বেশি ডেসপারেট হয়ে যাবে, এবং সেটার প্রমাণ তো অলরেডি ওনার মেয়ের ক্ষেত্রে আছে এবং ওনার ছেলের ক্ষেত্রেও আছে। তাহলে এই লেভেলের ভয় দেখানো মানেটা হচ্ছে নিজেদের পায়ে নিজে কুড়াল মারা, কারণ এই থানা বা পুলিশের জায়গাটা হচ্ছে সবচেয়ে এক্সট্রিম জায়গা, এরপরে আর কিছু থাকে না। তো এখানে নিয়ে গিয়ে তাদের গায়ে হাত তুললে খুব স্বাভাবিকভাবে এদের ভয়টা কেটে যাবে এবং তখন তারা ভয়ানক রকমভাবে ডেসপারেট হয়ে যাবে, যেটা হয়েছে ওদের ক্ষেত্রে। ইউ ক্যান গেস। বলো তারপর।
তারপর হচ্ছে ওর বাবা এসে ওর অনেক মারধর করে, করার পর ওকে আর আমাকে একটা আলাদা রুমে, মানে তার পার্সোনালি কথা বলার জন্য আলাদা রুমে নিয়ে যায়। তো আমার বাবা ওর বাবাকে মানে বলে যে আপনার ছেলে আমার মেয়েকে পুষলিয়ে পাছলিয়ে এরকম একটা কাজে লিপ্ত হয়েছে বা কি। তো বলার পর তখন
একটা কাজে লিপ্ত হয়েছে
মানে অনৈতিক সম্পর্কে,
ব্যাপারটা কি তোমার বাবা জানতো?
হ্যাঁ, তখন জানতো।
জানলো কিভাবে?
জানছে হচ্ছে ওই যে আমি এই কথাটা মানে এই জন্য বলছিলাম যে আমি ভাবছি যে আমাদের সম্পর্কটা মেনে নেবে আমার বাবা।
বাই দ্য ওয়ে, আমি তাহলে এখানে একটু পজ দিতে চাই। তার মানে বিষয়টা কিরকম ছিল যে তুমি তোমার বাবাকে জানিয়েছো যে তোমাদের মধ্যে একটা অনৈতিক সম্পর্ক হয়েছে যেটা বিয়ের আগে হওয়া উচিত না, এবং তারপরে তোমার বাবা বিষয়টা নিয়ে অনেক বেশি ডিসপারেট হয়ে গিয়েছে, বিষয়টা কি আসলে তাই?
হ্যাঁ হ্যাঁ।
ওকে ওকে, দ্যাটস অ্যানাদার পয়েন্ট। তার মানে তোমার বাবাই থানা পুলিশ করার আগে বাবা বিষয়টা জানতো?
জানতো।
ওকে, এবং তুমি বাবাকে এটা এই কারণে বলেছিলে যাতে করে বিষয়টা মেনে
নেয়,
এবং সে কারণে তোমার বাবা চাচ্ছিল যে ওর সাথে তোমার বিয়ে হয়ে যাক, যে কারণে ও কি প্রশ্নটা করছিল, নাকি তোমার লাইফ থেকে সরাই দিতে?
না, আসলে বাবা চাইছে যে আমার মেয়ে তো চায়।
হ্যাঁ,
আমার মেয়ে চায়, প্লাস তখন আমার হাত কাটা ছিল।
হ্যাঁ,
তখন আমি মাত্র হাত কাটা শুরু করছি।
আচ্ছা, ওই হাত কাটাটা কি কারণে করতা?
এই হাত কাটাটা করতাম যে যদি এরকম হয় যে ও আমাকে কোথাও নিয়ে যেতেছে না, ঘুরতে নিয়ে যেতেছে বা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, এমন সময় গেছে আমার গায়ে হাত তুলছে।
প্রথম যেদিন হাত তুমি কাটলা,
জি,
কি ফিল পাইলা?
ফিল তখন,
আমরা থানা পুলিশের এই জায়গাটা থেকে একটু পিছনে যাচ্ছি প্রিয় শ্রোতা। প্রথম তুমি হাতটা কাটলা, হাতটা কাটার আগে তোমার কি মনে হয়েছে আমাকে একটু জাস্ট বলো তো, বা তুমি সবকিছু নিয়েই বলো। তোমার হাত কাটার আগে তোমার কি মনে হইতো? হাতটা কাটলে তোমার কি লাভ হয়?
আমার কাছে মনে হইতো কি, হয়তো বা হাত কাটা দেখে কেউ হয়তো বা একটু মায়া দেখাবে আমার প্রতি।
পয়েন্ট, অ্যানাদার পয়েন্ট, মানে যদি মনে হয় যে আমি নিজের একটা ক্ষতি করি, কেউ একজন আমার প্রতি মায়া দেখাবে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় কি জানো, যখন কোনো একটা মানুষের সাথে রাগারাগি করে তুমি নিজের ক্ষতি করো, তখন তো সিম্প্যাথি জাগেই না, বরং আরও বেশি রাগ হয় তার প্রতি। এটা কি তুমি আজ পর্যন্ত জানো? তোমার অনেক বিষয় নিয়ে আমার বলার আছে, আমি ধীরে ধীরে বলবো সেগুলো। ওকে, তো তুমি প্রথমে এটা কাটলা, কাটার পর তোমার হাতের কাটা যারা দেখেছে তারা সবাই ফেসবুকে কমেন্টস করছে কি ভয়ানক, এগুলো তো ছোটোখাটো কাটা না, নিজেরও তো একটু ভয় লাগে না? যে কি দিয়ে কাটতা তুমি হাতগুলো?
আর সেটা হয় হচ্ছে শীতের দিন ছিল, আমি ঘরের এভরিথিং কাজ করতাম আমি। তো তখন হচ্ছে আমার বাবা এসে দেখে ঝাড়ি পাতিল ধোয়া না, তো আমি বলি শীতের দিন তো আমি পরে ধুবো বা সকালে উঠে ধুবো, কেন আমি তখন ধুইলাম না? এর জন্য আমাকে মারছে, আমাকে মানে পুরো ধরতে গেলে পুরো ভারী মানে আমাকে ঘুরাইছে, কেন আমি থালা বাসন গুলো ধুই নাই? তো আমার কষ্টটা এই জায়গায় যে আজকে যদি মা থাকতো তাহলে মা কাজটা করতো, আমার মারটা খাওয়া লাগতো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যদি হাতটা কাটি হয়তো আমার বাবার একটু মায়া হবে আমার প্রতি, এখন যে ক্রোধটা সেটা হয়তো একটু কমে যাবে, সেটা আমি ভাবছিলাম।
কিন্তু
আসলে সেটা হয় না, এটার বিপরীত হয়েছে। আমার যখন আমার হাত কাটাটা উনি দেখছে তখন উনি আমাকে সাথে সাথে বলছে, আমাকে মারছে হাত কাটা দেখার পরও আমাকে মার।
আচ্ছা তুমি আমাকে একটা বলো, এটা তো তুমি বুঝতে পারলা প্রথমেই, তারপরে তোমার এতগুলো কাটা কেন হাতে? একই সেন্স নিয়ে কি তুমি সবগুলো হাত কেটেছো যদি একটু মানুষের সিম্প্যাথি পাই, নাকি এরপরে তোমার কাছে রেগুলার মনে হতো এই কাজটা করলে ভালো লাগে, এই কাজটা করলে আরাম লাগে?
আমার কাছে তখন ফিল হইতো আমার ভালো লাগে, আমার কাছে মনে হইতো ভালো লাগে, আমার কাছে মনে হয় আমার কষ্টটা একটু কমে, এরকম মনে হয়।
আবার এটা প্রিয় শ্রোতা, এটা সত্য, এটাকে সাইকোলজির ভাষায় হয়তো একটা টার্ম আছে, আমি ওই টার্মটা আপনাদেরকে হয়তো ইন্ডিটেলি বলতে পারবো না, আমি অতটা স্টাডিও করিনি, কিন্তু আপনারা নিজেরা যদি গুগল করেন, স্টাডি করেন, আপনারা বের করতে পারবেন যে এটা একটা মারাত্মক রকমের ট্রমা। যে মানুষটা ভয়ানক রকমভাবে ফ্রাস্ট্রেটেড থাকে তার মধ্যে একটা সময় এই ধরনের টেন্ডেন্সি গ্রো করতে পারে, সেটা মানুষের সিম্প্যাথি পাওয়ার কারণে হোক বা যে কোনো কারণেই হোক গ্রো করতে পারে, এবং এটা একটা সময় গিয়ে সে ফিল করতে থাকে। আমি এরকম একটা ইন্টারভিউ নিয়েছিলাম, এখানে আমি এরকম পেয়েছিলাম যে ও বলছিল যে আমার শরীর থেকে যখন ব্লাডটা ঝরে যায় আমার কাছে মনে হচ্ছিল যে আমার কষ্টগুলো বের হয়ে যাচ্ছে। ইটস ভেরি ইন্টারেস্টিং, এবং এটা ধীরে ধীরে একটা মানুষকে ভয়ানক রকমভাবে সুইসাইডাল টেন্ডেন্সির দিকে নিয়ে যায়। আমি ডেফিনেটলি শিওর এই প্রশ্ন যদি আমি ওকে করি তাহলে উত্তরটা কী দেবে আমি জানি, তারপর আমি প্রশ্নটা করছি। তোমার কি কখনো সুইসাইড করার ইচ্ছা জেগেছে?
হ্যাঁ হয়েছে।
কখনো চেষ্টা করেছো?
চেষ্টা, হ্যাঁ করছি, চেষ্টা করছি।
আচ্ছা, এবং যদি স্টোরির জায়গাতে আমি একটু যাই, কারণ আমাদের হাতে সময় আর বেশিক্ষণ নাই, তুমি যে এই যে দুই হাত, তোমার দুই হাত দেখলে আমার ভয় লাগে রীতিমতো, তুমি যখন কাটতা তুমি কি একবারও চিন্তা করেছো যে একটা নর্মাল মানুষ, ধরো তোমার স্টোরি যারা জানে না, কেউ জানে না তোমাকে কি, আমি আমি আজকে জানালাম বলে, আমি জানি বলে, বা তোমার আট দশজন মানুষ যারা তোমার পরিবারের ঘটনা জানে তাদের ক্ষেত্রে ঘটনা ডিফারেন্ট, কিন্তু একজন মানুষের কাছে যখন তুমি যাবা, ওই মানুষের তুমি হাতগুলো এমনভাবে কেটেছো, এটা দেখবে যে কেউই দেখবে, যখন দেখবে তখন সে কি মনে করবে? তোমার কখনো কি এই ধরনের কোনো চিন্তা কাজ করেছে? আগে করেনি,
আগে করেনি, এখন করে, এখন আমি চিন্তা করি।
এই চিহ্নগুলো তুমি জীবনও মুছে ফেলতে পারবে না, রাইট? যখন তুমি কাটতা, এখন তুমি তো একবার দুইবার কাটোনি, তুমি রীতিমতো মানে ওই যে মাছ কাট, মাছ যেরকম ভাজার আগে মাছ কাটে ওইরকম ফালি ফালি করে ফেলেছ, তো এইটা দেখলে বোঝা যায় তোমার ভিতরে কি হয়েছে। হ্যাঁ, তো এটা কি তোমার মানে কি বলবো, আমি আসলে স্পিচলেস হয়ে যাচ্ছি, তোমার একবারের জন্য মনে হয়নি যে সারা জীবন তোমাকে এই দাগটা বয়ে বেড়াতে হবে? যেই ইতিহাস তুমি এখন নিয়ে বড়, ইতিহাস হয়নি এখনো তোমার লাইফে, এখনো প্রেজেন্ট অনেক কিছু আছে আমি জানি, এটা সময় তোমার লাইফে হয়তো ইতিহাস হয়ে যাবে, কিন্তু এই দাগগুলো তুমি মুছে ফেলতে পারবা? এই দাগগুলো তোমাকে বারবার মনে করাই দিবে তোমার ষোলো বছরের, সতেরো বছরের ঘটনা কি ছিল। বাই দ্য ওয়ে, আমরা এই প্রশ্নের উত্তর হয়তো একেবারে শেষে গিয়ে খুঁজবো, আমি আর ইন্টারাপ্ট করছি না, তুমি বলো এরপরে কি হলো থানাতে?
তারপর হচ্ছে ওর বাবাকে বললো, আমার বাবা তো বলতো স্যার এখন কি করবো বলেন, আমার মেয়েকে নিয়ে। তো এই কথা বলার পর
ওর বাবাকে বলেছে যে আমার কি সম্পর্কের
কথা, বলার পর তখন ওর বাবা এসে বলতেছে ওর মার সামনে, ওর মা আবার আমাকে বলতেছে শোনো মা যে এরকম করো না তুমি। আর আমার বাবা আবার ওর মাকে দেখাইতেছে হাতা উঠায় আমার, যে দেখেন ও ওর জন্য কি করছে, হাতগুলা কেটে আমি মেয়েকে এখন কোন না কোথায় বিয়ে দিব।
আচ্ছা পয়েন্ট।
তো বলার পর তো ওর মা বলতেছে যে তুমি যেভাবে নিজেকে কষ্ট দিছো, মানে আমাকে অনেক বুঝাইতেছে। তো ওর বাবা এসে ওর মাকে বলতেছে যে আর কোনো কথা বলিস না, তোর ছেলে অনেক বড় হয়ে গেছে।
ওর বাবা,
হ্যাঁ ওর বাবা শাহরিয়ারকে বলতেছে যে তোর ছেলে, মানে ওর মাকে বলতেছে তোর ছেলে অনেক বড় হয়ে গেছে। তো এই কথাটা বলার পর তখন শাহরিয়ারের মা, মানে যখন সবাই ওসি সবাই বসে আছে, তখন শাহরিয়ারের মা মানে সবার সামনে বলতেছে যে আমি তো কোনো দিন ওই মেয়েকে মেনে নিব না, এই মেয়েকে কোনো দিনও আমি মেনে নিব না। আর আমারও দুইটা মেয়ে আছে, আমার দুইটা মেয়ের নামে কেউ কোনো দিনও কোনো কথা বলতে পারে না। সে আমার সামনে দাঁড়ায়, আমার মা বাবার সামনে দাঁড়ায় এই কথা বলতেছে, তখন আমার বাবার অবশ্যই খারাপ লাগবে, সে যতই আমাকে টর্চার করুক না কেন। সে বলতেছে যে তুই কোথা দিক দিয়ে কমা, তোকে কেন এই কথা বলবে। তো আমার বাবা ওইখানে আমাকে মারতে গেছে সবার সামনে। তখন শাহরিয়ারের মা বলতেছে থাক ভাই মায়ের না, মেরে আর কি হবে, যা হওয়ার তো হয়েছে। শাহরিয়ারের মা আমাকে বলতেছে তুমি সব ভুলা যাও, আমার কথা হলো যে সেও তো একটা মেয়ে, একটা মেয়ের কষ্ট তো সেও বুঝতে পারে। তার কথা আমি সাথে শুধু শুনতেছি, কিছু উত্তর দিই নাই আমি। তার বাবা বলতেছে ও তো তোমাকে কোনোদিনও বিয়ে করবে না, আর ও তোমাকে বিয়ে করে কি খাওয়াবে, ও কি তোমাকে খাওয়াইতে পারবে।
শাহরিয়ার বাবা সেটা
বলছে, শাহরিয়ার বাবা বলতেছে।
এগুলো কি তুমি জানতে না যে কথাগুলো হচ্ছে এগুলো নতুন কিছু?
হ্যাঁ হ্যাঁ, এগুলো নতুন কিছু না, আমাকে সবাই বলছে এই কথা, সবাই বলছে।
তুমি কি চিন্তা করতা?
আমি চিন্তা করতাম তো, আমি ভাবতাম যে আমি তো এখন বিয়ে করব না, যখন ও কিছু করবে আমি আরো পড়ালেখা করব, তখন আসলে আমাদের বিয়ে হবে, আমি এটা ভাবতাম। তারপর এই কথা বলার পর তো ওনারা ওনাদের মতো চলে গেল। আবার এর মাঝখানে ওসি যে মারছে সেই কথাটা আবার শাহরিয়ার মার কাছে বলছে, শাহরিয়ারের মা আবার রাগারাগি করছে কেন উনি কেন ওসি কেন আমার ছেলের গায়ে হাত দিবে, কিন্তু জাস্ট একটা বাড়ি দিছে, বাড়ি বলতে কি এরকম রুলারটা পায়ের মধ্যে ফলাইছে এরকম। সো ওই দিনের পর থেকে শাহরিয়ার আমার সাথে খুবই খারাপ ব্যবহার করে, ওই দিনের পর থেকে ও আমার ফোন রিসিভ করে না, আমাকে বলে
বিকজ এটা মনে করে যে আপনি যেহেতু তুমি যেহেতু ওকে ফুসলে ফাসলে ওখানে নিয়ে গিয়েছিলে তোমার ফল,
ও ভাবে যে আমি এই কাজটা করছি, ওই জিনিসটা ভাবে।
না তুমি কি করবে এই ঘটনার পর থেকে?
এই ঘটনার পর থেকে আমি আমি তোকে বারবার ফোন দিই।
কতদিন আগে ঘটনা এটা?
এটা হচ্ছে আরো দুই বছর আগে ঘটনা,
দুই বছর আগে
নাইনে, এবার ইন্টারে থাকতাম আমি।
হ্যাঁ,
তো আমাকে ও বলে যে
ইন্টারে থাকতা তুমি, নাইনে তুমি এখন, মানে তুমি ইয়ার গ্যাপ দিয়ে,
এই ঘটনাটা হচ্ছে ক্লাস নাইনে।
আচ্ছা নাইন, ওকে এখন তুমি ইন্টারে।
হ্যাঁ, তো আমাকে বলতেছে যে তুই আমাকে আর কোনোদিনও ফোন দিবি না, তোর বাবা আমাকে মারছে, এর প্রতিশোধ তো নিব আমি। তারপর ওকে বাসায় নিয়ে যাওয়ার পর ও তো আমার সাথে অনেক খারাপ বিহেভ করছে, খারাপ ব্যবহার করতেছে, আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না। তো তারপরও মানে
ওখানে ফয়সালাটা কি হলো, থানাতে ফয়সালাটা কি হলো?
ওখানে ফয়সালা হয়েছে যে যখন ওকে জিজ্ঞাসা করছে, যে শাহরিয়ারকে জিজ্ঞাসা করছে যে তোমার বয়স কত, তখন ওর বয়স হয় নাই
বিয়ের,
হ্যাঁ বিয়ের বয়স হয় না,
আপনার তো ন্যাচারালি হয় না।
হ্যাঁ হ্যাঁ, তারপর বলার পর বলতেছে যে তোমার তো তোমাদের তো বিয়ের বয়স হয় না, আচ্ছা ঠিক আছে তোমরা দুইজন ইন্টার কমপ্লিট করো, ছেলেও কিছু করুক, তারপরে তোমাদের বিয়ে দিবে।
আচ্ছা,
তো ওরা মানে আমার বাবাও তখন হ্যাঁ বলছে, তারপরে শাহরিয়ার বাবা বলছে যে হ্যাঁ ঠিক আছে,
কোন ধরনের মুচলেকা নেয়া কোনো কিছু সাইন ফেন এগুলো কিছু করা হয় না,
ওই জায়গায় কিছু বলে না। বের হওয়ার পর ওরা বলছে যে শাহরিয়ারের মা তো ওই জায়গায় বলে দিয়েছে যে মেনে নিবে না, কিন্তু আমার কাছে মনে হয়েছে শাহরিয়ারের বাবা মনে হয় বলছে যে এখন কিছু বলো না, যা বলার পরে বলো, কারণ যদি আমার বাবা কেস টেস করে এই জন্য আর কিছু করে নেই। তারপর হচ্ছে বের হয়ে যাওয়ার পর শাহরিয়ার অনেক খারাপ ব্যবহার করছে আমার সাথে, রিলেশন রাখবে না, কিন্তু তারপরও আস্তে 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 আবার সে আগের পর্যায়ে রিলেশনটা হয়ে যায়, কন্টিনিউস চলতেছে রিলেশন। তারপর আবার বাবা মাঝখানে মাঝখানে জানতে পারে, জানার পর অলরেডি মারধর হইতেছে, আমি বাসা থেকে বের হয়ে যেতেছি। আবার ও সবচেয়ে বড় কথা হচ্ছে এর ফাঁকে মানে আমার এই ঘটনার মাঝখানে আমার বাবা দুইটা বিয়ে করে ফেলে।
ওকে,
আমার মা মারা যাওয়ার পর ফার্স্টের যে ওয়াইফ,
এর মধ্যে দুইটা বিয়ে করে ফেলে,
দুইটা বিয়ে করে ফেলে। ফার্স্টের যে ওয়াইফ থাকে তিনি 7 দিন থাকেন আমাদের ফ্যামিলিতে।
ওনাকে কি এরকম মারধর চলতো?
না না না, ওনাকে আর চলতো না, উনি কারণ 7 দিন ছিল। আর সবচেয়ে বড় কথা যে উনি কালো ছিল অনেক, যাকে আমার মার মারা যাওয়ার পর যাকে আনছে সে কালো ছিল, এই জন্য তাকে
7 দিন থেকে চলে যান কেন?
আমার বাবার পছন্দ হয়নি,
তো উনি দেখে শুনে বিয়ে করেন,
উনি দেখে শুনে বিয়ে করছে, উনি বলতেছে যে উনাকে নাকি মেয়ে চেঞ্জ করে দিয়েছে।
আচ্ছা, আর এরপরের জন?
আর এরপরের জন উনার নাকি মানে ফিজিক্যাল প্রবলেম ছিল,
এই কারণে ডিভোর্স হয়ে
গেছে।
উনি কতদিন ছিলেন?
উনি ছিল 1 বছরের মতো, মানে কিন্তু আমাদের বাসায় ছিল না, উনি ওনার বাবার বাড়িতে ছিল। তো আমার এদিকে আবার আমার ইয়া ছিল, আমার বাবা শুধু কথায় কথায় বলতো মা মারা যাওয়ার 3 মাস পরে এইসব করছো, কিন্তু আমার মাথায় ছিল আমার মা তো সবসময় তোমাকে বিশ্বাস করছে যে তুমি এত তাড়াতাড়ি কোনো সময় বিয়ে করবা না। আমার আম্মু সবাইকে বলছে যে
ও, তো তোমার মাথায় ওই জিনিসটা কাজ করছে যে তুমি কি করলা, তুমি আমাকে যে বলতেছো তুমি কি করেছো। ওকে,
তো এই মানে এই বিষয়টা নিয়ে আমিও আর কি ইয়া করতাম। তারপর এরকমই চলতেছে, রিলেশন ভাঙে, একবার ইয়া হয়। তো একদিন আমার বাবার বিয়ের, এটা হচ্ছে 4th নাম্বার বিয়ে, বিয়ের ডেট আসে, ডেট আসে, এটা হচ্ছে 2017-এর কথা। আমি দেখতেছি অলরেডি যে আমার মার সাথে তো রিলেশন করে বিয়ে হয়েছে, সে এতটুকু মানে চিন্তা করে না যে আমার ঘরে তো বড় মেয়ে আছে, আমি যা তাদের সামনে যদি ফোনে কথা বলি বা যাই বলি তাদের একটু হলেও কষ্ট লাগবে, সে এই জিনিসটা বুঝতে পারে না। আর মানে সে সবসময় এই কাজগুলোই করতো, যতগুলো বিয়ে করছে তাদের সাথে আমার আমাদের সামনে মানে মেয়েদের সামনে কি বলতে হবে না বলতে হবে তার এতটুকু সেন্স নেই আমাদের দিতেছে কথা বলার জন্য, কিন্তু আমরা এগ্রি না কথা বলার জন্য, আমার পছন্দ না,
বেটার ফিল করছো না, তারপরে কথা বলা,
তারপরে কথা বলাচ্ছে, কিন্তু আমি মানে এটা বুঝে নাই যে আমার মেয়েদের তো খারাপ লাগবে। সবচেয়ে বড় কথা সে যে আগের দুজনকে ছাড়ছে সেটা আমাকে দোষারোপ করে, আমার জন্য ছাড়ছে। সে যখন ফার্স্টে বিয়ে করে আমি তখন ঘরে আসতাম, স্বাভাবিক আমার খারাপ লাগবে, 5 মাস পরে সে বিয়ে করছে।
আচ্ছা, সেটা আমরাও বুঝি, আমাদের জায়গা থেকে একটু তোমাকে বলি, সেটা হচ্ছে যে তুমি যেটা বলছিলে যে একটা অনৈতিক সম্পর্কের মধ্যে জড়িয়ে গিয়েছিলে, সেটা তোমার ফ্যামিলি সেটা জানলো, 2 বছর আগের ঘটনা থানা পুলিশ হলো, হওয়ার পরে তোমাদের মধ্যে সম্পর্কটা যেটা হলো যে একটা বিচ্ছিন্ন অবস্থায় চলে গেল, ও আর চাচ্ছিল না তোমার সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু সেটা তো সে অবস্থায় থাকে নাই, তারপর তোমরা দুজন আবার এক হয়েছে। না, আমরা খুব শর্ট করতে পারছি না প্রিয় শ্রোতা, আমার মনে হয় যে ভেরি ক্রুশিয়াল মোমেন্ট আমরা মিস করে যাবো খুব শর্ট করলে। আমরা স্টোরিটা রাত 1টার পরে নিতে চাই এবং কিছু সময়ের জন্য আপনাদেরকে ধৈর্য ধরতে বলছি, কজ দিস ইজ ওয়ান অফ দ্য মানে মোস্ট ইম্পর্টেন্ট টিন এজ স্টোরি, যেটা সম্পর্ক নিয়ে যেটা যতটা এক্সট্রিম লেভেলে যাওয়া যায় মোস্ট এক্সট্রিম একটা স্টোরি, এবং এই স্টোরিটা বাবা মা প্লাস টিন এজার সবার জন্যই খুব ইম্পর্টেন্ট, যাতে করে এই ধরনের ঘটনা না ঘটে। ছোট্ট একটা বিরতির পর ঠিক রাত 1টায় ফিরবো, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ, আমি আর জে কিপ্রি আপনার সঙ্গে রয়েছি। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আরজে কিবলি আপনার সঙ্গে রয়েছি এবং আয়েশা, যার বয়স হচ্ছে 16 বছর, তার সিক্রেটস বা তার জীবনের যে ঘটনাগুলো সেগুলো নিয়ে আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আর এই একটার পরে আসার আসলে প্রয়োজন ছিল না, কিন্তু গল্পের শেষের দিকে এসে মনে হয়েছে যে না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাকে আরও কিছু সময় দেয়া। সো আয়েশা, আমরা আরও কিছু সময় আপনাকে দিচ্ছি, বলেন তারপরে কি হলো।
তারপর হচ্ছে ওই যে আমার বাবা যে ফোর্থ বিয়ে হলো, হওয়ার পর একদিন হঠাৎ করে ও মানে আমাদের জানালাটা ছিল একদম মেন রাস্তার সাথে, কেউ গেলে আর কি জানালা খুলে দেখা যাবে। তো আমি জানালা খুলে কথা বলতেছি, আমি মানে আমি বলতেছিলাম যে আমি কথা বলবো ওর সাথে, ও বলবে না আমার সাথে, ও চলে যাবে বাসায়। তো ও কেন কথা বলল না, সেটার জন্য আমি হাত কাটি। হাত কাটার পর
মানে হাত কাটা তখন একটা ভাত কাটার মতো ব্যাপার হয়ে গেছে।
হ্যাঁ, হয়ে গেছে। তো আমি তখন করি কি, টাওয়াল দিয়ে পেঁচা রাখি হাতটা, এরপরে আবার কাপড় দিয়ে পেঁচা রাখি। তো এখন আমার চাচি আবার আমার মানে ইয়াগুলো বুঝতে পারে, হঠাৎ করে সে আমার হাত ধরছে, ধরার পর সে বুঝতে পারছে মানে এখানে কাপড় বাঁধা, তো সে ধরে বুঝতে পারছে যে আমার হাত কাপড় বাঁধা। সো এটা তাড়াতাড়ি খুলে সে আমাকে তাড়াতাড়ি নিয়ে গেছে সেলাই করাইতে। সেই আমাকে প্রত্যেকবার নিয়ে যায় সেলাই করাইতে, আমার বাবা নিয়ে যায় না।
কতগুলো সেলাই পড়েছে এখন পর্যন্ত হাতে?
6-7-8টা প্রায়।
8 বার নাকি 8টা সেলাই?
8টা সেলাই টোটালি। আর যেগুলো আছে ওগুলোতে সেলাই করা উচিত ছিল কিন্তু আমি করিনি। এর মধ্যে যখন আমার হাতটা আমি কাটছি, সেটা আবার একদিন হয়েছে কি, এর পরের দিন সেলাই করার পরের দিন শাহরিয়ার আসছে আমার সাথে দেখা করবে। তো আমাকে বলতেছে কি, তোমাদের গেট দরজাটা খুলো, তোমাকে আমি একটু দেখবো, আমাকে এই কথা বলছে। তো আমি দরজাটা খুলছি, খোলার পর ও ভিতরে আসছে। তখন কেউই ছিল না, সকাল তখন 9টা বাজে। বাসায় আসছে, ও ঘরে ছিল, যাকে বিয়ে করে আনছে সে ছিল, আর গেটটা লক করা ছিল, সামনের গেটটা লক করা ছিল, মেন গেটটা খুলে আমাকে ওর ঢুকেছি। মানে আমাদের মেন রাস্তার সাথে আমাদের গেটটা, মেন গেটটা ঘরের ভিতরে ঢুকেছি। ঢুকানোর পর ও আমার মানে ব্যান্ডেজটা মানে দেখতেছে হাত, এর মধ্যে নক আসে, গেটে নক আসে। আমি তো গেট খুলি না মানে, কারণ এখন যদি গেট খুলি তাহলে কিছু হয় নাই, কিন্তু তারপরও ভাববে কিছু হয়েছে। তো আমি গেট খুলি না, আমার চাচি ভাবে যে আমি আবারও হাত কাটতেছি, সে বারবার দরজা নক করে। তখন শাহরিয়ার আমাকে আবার বলে যে তুমি বলো যে কাকিকে আসতে, শুধু কাকিকে আসতে বলবা, কারণ শাহরিয়ার আবার আমার কাকির সাথে একটু ক্লোজ। তো কাকি বলছে যে, তো কাকিকে আমি ঢুকাইছি, এর মধ্যে যাকে বিয়ে করছে সে অলরেডি গেট খুলে ফেলছে, তাও আর বলতেছে আমি জানতাম যে এই ছেলেকেই আনছে ঘরের ভিতরে, বলতেছে আমার বাবা অলরেডি তাকে বলে দিছে সব কিছু। তার সামনে আমার বাবা অকথ্য ভাষায় আমার সাথে কথা বলে তার সামনে, আর এমনকি এটাও বলছে যে তুই কোথাও কোথাও চলে যেতে পারিস না, তুই চলে গেলে তো আমি বাঁচতাম, আমাকে এই কথাও বলছে। তো উনি বলতেছে আমি জানতাম, আমি এক্ষুনি ফোন দিব, মানে আমার বাবারে বলতে, আমার বাবার কাছে বলবে। এখন আমি ওনার পা ধরে, আমি ওনার পা ধরছি, পা ধরে বলছি যে আন্টি, আমি ওনাকে আন্টি বলে ডাকি, আমি বলছি আন্টি আপনি ফোন দিয়েন না, অনুরোধ করে বলি আপনি ফোন দিয়েন না। আর আমি এতটুকু স্যার শিওর ছিলাম যে শাহরিয়ার যেভাবেই হোক এখান থেকে চলে যাবে, আর আমার চাচি যে ওনার টার্গেট ছিল যে আজকে বিয়ে দিয়ে দিবে।
তারপর কি হলো শেষ পর্যন্ত?
শেষমেশ বিয়ে হয়নি, আমাদের বাসার একটা ছোট একটা ইয়া আছে মানে রাস্তা আছে, ওইটা দিয়ে ও বের হয়ে চলে গেছে 7 টপকায়।
তো বাবা কি করলো তোমাকে ফিরে?
তখন আমার বাবা মানে আমার বাবা আসতে আসতে বাসা থেকে বের হয়ে গেছে।
আচ্ছা,
সে আমাকে আসে বাসায় পায়নি, আমি সারাদিন বাসায়, সন্ধ্যার পর আমাকে বাসায় আনছে। সেই দিন আমার মানে আমার বড় চাচা, আমার বড় চাচা হচ্ছে আমার বাবাকে বলতেছে আমার ঘরে যদি এরকম মেয়ে হইতো তাহলে আমি জীবনও ঘরে ঢুকতে দিতাম না।
বড় চাচা এটা বলছে?
হ্যাঁ, বড় চাচা আরো বলতেছে যে বাচ্চা যদি আসে বাসে তাহলে ওকে বাসে ঢুকতে দিবি না।
এটা আসলে না আমাদের সব জায়গা থেকে আমরা এটাই মনে করি, আমরা যেহেতু স্টোরির ভিতরে ঢুকি না, সো তুমি যেহেতু একটা তোমার বয়ফ্রেন্ড কিন্তু তুমি বাসার ভিতরে ছিলা, আমরা তো বিহাইন্ড দ্য স্টোরি জানি না, তো আমাদের একটা পারসেপশন গ্রো করে, সব মানুষের এটা হয়, চাচা নানা চারপাশে যারা বসবাস করে, এবং আমরা খুব স্বাভাবিকভাবেই ধরে নিই যে খুব ভয়ানক রকমের একটা বাজে কাজ ভেতরে হয়েছে, সো ওর প্রতি অন্যায় আচরণ করাটাই স্বাভাবিক, সেটা আর 10 জন মানুষকে দোষ দিয়ে লাভ নেই, কারণ আমরা বিহাইন্ড দ্য স্টোরি কেউই জানতে চাই না, এবং আমাদের ফার্স্ট ইম্প্রেশন যেটা কাজ করে সেটাই আসলে আমরা ডিসিশন মনে করে নিই। তারপর কি হলো?
তারপরে এই কথা বলার পর আমার মানে ও করছে কি, ও চলে গেছে ওদের এলাকায়, ওদের এলাকায় আবার যদি ঢুকতে হয় তাহলে আমাদের এলাকা থেকে দেখা যায় যে কেউ ঢুকতেছে ওখান দিয়ে। তো ও আর কি ওখান দিয়ে বারবার হাঁটতেছে, আমার চাচি দেখে বলতেছে, মানে আমার চাচি ওকে দেখে বলতেছে যে জোরে জোরে বলতেছে যে তুই কোনোদিনও শান্তি পাবি না, তুই ওকে এইভাবে রাখিস।
আচ্ছা, আমি আর স্টোরিতে যেতে চাচ্ছি না, আমি বরং একটা জায়গায় আসতে চাই, ঘটনা এরকম ঘটতে ঘটতে শেষ পর্যন্ত কি দাঁড়িয়েছে, এটাই হচ্ছে মূল কথা।
শেষ পর্যন্ত এখন বলবো, এখনো কন্টিনিউস আর সবচেয়ে বড় কথা যেটা, যেটার জন্য আমি আরো
এগিয়েছি, হ্যাঁ,
সেটা হচ্ছে যে আমি শাহরিয়ার কাছে আমার যে পাস্টের যে ব্যাপারটা সেটা আমি শেয়ার করছি কয়েকদিন আগে।
পাস্ট বলতে?
পাস্ট বলতে ছোটবেলার যে কাহিনীটা।
ছোটবেলার বলতে তোমার তোমার একসময় তুমি যে হ্যারাসমেন্ট হয়েছিল, হয়েছিল
সেটা আমি ওকে বলছি। বলার পর ও ফার্স্ট কথা ছিল যে তোমাকে দিয়ে তো তাহলে আমার চলবে না, আমার কাছে মনে হয়েছে কি, যেহেতু আমি ওর কাছে সব কথা শেয়ার করি, সব কথা বলি, আমার ফ্যামিলির সব কথাই ও জানে,
এইরকম একটা কোন বিষয় যদি, সেটা আমি জানি না এটা প্রয়োজন আছে কিনা বলার, যদি হ্যাঁ প্রয়োজন যদি থাকতো, প্রয়োজনটা যদি এরকম হতো যে তোমার আলটিমেটলি এমন কোন একটা বিষয় আছে যেটা ওর না জানলে ওর একটা কোশ্চেন তৈরি হবে, নইলে এটা আসলে সেই অর্থে বলার মতো কোনো বিষয়ই না। মানে হাজবেন্ডকে কনফেস করার মতো তেমন কি, তাতে তো তোমার হাজবেন্ডও না, প্রথম কথা হচ্ছে এটা, সে তো তোমার হাজবেন্ডও না। যদি হাজবেন্ড হয়ে সে দাবি করতো তোমার কাছে যে ইউ হ্যাভ এনি পাস্ট ইন ইউর লাইফ যেটা তুমি আমাকে গোপন করেছো বা এরকম কোনো কিছু, সেখানেও একটা কথা থাকে। সেক্ষেত্রে তুমি স্বেচ্ছায় তুমি যেচে গিয়ে, আমার মনে হয় না যে এটাতে আসলে তোমার বীরত্বের বা তুমি অনেক বেশি ওর প্রতি লয়াল বা তুমি যে আসলে অনেক বড় একটা দায়িত্ব পালন করলো সত্য কথা বলে, এটা এটা ও শোনার পরে যেই ইমেজটা তৈরি হয়েছে সেটাও আমাদের একটা সামাজিক পারসেপশনের জায়গায় একটা বিশাল রকমের ভুল। আর তুমি যে ওকে বলেছো এত বড় একটা জায়গা নিয়ে যেটার কোনো কিওর নাই আলটিমেটলি, মানে বললে যে ওটা সমাধান করে ফেলবে বিষয়টা এরকম না, মানে যখন ঘটনাটা ঘটেছে তখন তোমার বলা উচিত ছিল, যাকে তুমি তাকে বলতে পারো নাই, সেটা তোমার একটা প্রতিবন্ধকতা বা পারিবারিক একটা সমস্যা। কিন্তু এই যেচে গিয়ে তুমি যে বললা যে তুমি ওর কাছে লয়াল থাকতে চেয়েছো, এটা তো আসলে লয়ালিটি প্রুভ হয় না, সেই ম্যাচুরিটি আসতে বয়স লাগবে, শিক্ষা লাগবে, সেটা 16 বছরে আমি এক্সপেক্ট করি না আমার মনে হয়। তো তোমাকে দিয়ে আসলে বলা হলো যারা আসলে শুনলেন তাদের জন্য। সো কি ধারণা আসলে শেষ পর্যন্ত, আমি শেষের জায়গাটা আসতে চাই।
শেষে এখন আপাতত কন্টিনিউস আছে।
আচ্ছা, তো ও এক পর্যায়ে বলছে তোমাকে দিয়ে চলবে না বা এরকম এরকম বোনের উদাহরণ দিয়েছে। আর তোমার বাবার জায়গাতে বিষয়টা কি দাঁড়িয়েছে?
আমার বাবা এখন জানে যে ওর সাথে আমার রিলেশন নেই।
কেন?
কিন্তু আমি ডাইরেক্ট বলি নাই যে আমার সাথে রিলেশন নেই, সেটা আমি ডাইরেক্ট বলি নাই। তো মানে হয়তো আমার ফুপি বলছে যে ওর সাথে মনে হয় রিলেশন নেই। তুমি
লাস্ট দুদিন যাবত বাসাতে নেই, প্রথমে যখন স্টোরিটা শুরু করি তার আগে আমাকে বলছিল দুদিন যাবত তুমি বাসায় থাকো না, কি ঘটনা তুমি বাসা থেকে বের হয়ে এসেছো?
আসলে আমার বাবা যাকে বিয়ে করছে তার সাথে আমার একটু ঝগড়া হয়, ঝগড়া হয়, সে আমার চারিত্রিক ব্যাপার নিয়ে আর কি কথা বলে, সে বলে মানে বিভিন্ন।
আচ্ছা, চারিত্রিক বিষয় নিয়ে কথাবার্তা বলাটা হয়তো তার জায়গা থেকে যখন আমরা ঝগড়া করি তখন একটা প্রত্যেকটা মানুষের দুর্বল দিকগুলো খুঁজে আমরা সেগুলো নিয়ে কথা বলতে খুব আনন্দ পাই, কথাই মারা যেটাকে বলে। তো সেদিক থেকে হয়তো তুমি হয়তো তোমার জায়গা থেকে বুঝতে পারছো যে কেন তোমার এই বিষয়গুলো নিয়ে কথা বলে। তুমি আমাকে দুই তিনটা বিষয় নিয়ে একটু স্পেসিফিকলি বলো। একটা যেটা হচ্ছে যে বিয়ের আগে তোমাদের ভিতরে যেই ম্যাচিউর যে অনৈতিক সম্পর্কটা, এটা তো আলটিমেটলি তুমি অনেক ডেসপারেট ছিলা, সেও অনেক ডেসপারেট ছিল, তোমাদের কথাবার্তায় বোঝা গেছে যেটা, এবং তোমরা এতটাই বেশি ডেসপারেট ছিলাম, আমি হয়তো আরও ইন ডিটেলে গেলে হয়তো আমাদের লিসনাররা বুঝতে পারতো, আমি অত ইন ডিটেলে যাইনি কারণ অনেক টিনেজাররা আজকের এই গল্পটা শুনতেছে। তো তুমি কেন এই ধরনের সম্পর্কে গেলা? বাবাকে বলেছিলাম ওকে পাওয়ার জন্য, সেটা বুঝলাম, সেটা হয়নি থানা পুলিশ করার পরে, কিন্তু থানা পুলিশ হওয়ার পরও তো তোমরা এই ধরনের সম্পর্কের মধ্যে ছিলা, কেন ছিলা?
আসলে কি, যখন ও মানে বলতো, কনভিন্স করতো আমাকে, আমি ভাবতাম যে যদি এই কাজটা আমি না করি তাহলে ও আমার থেকে দূরে চলে যাবে।
আচ্ছা,
এই জিনিসটা আমার মনে হতো।
ওকে, সো তুমি যে কোনো ভাবে হোক ওকে আটকে রাখার জন্য এই কাজটা করেছো।
জি,
বাট এটা একটা চরম অন্যায় কাজ হচ্ছে, এটা কি বুঝতে পারতা?
হ্যাঁ, আমি অবশ্যই এই কথাটা বুঝতে পারতাম।
এমনকি আমি যেহেতু এরকম একটা ট্রেডিশনাল একটা রিলিজিয়াস কালচারের মধ্যে বড় হয়েছো এবং সেখানে তো এই বিষয়গুলো আরো বেশি মেইনটেইন করা উচিত ছিল, রাইট? সো সেই ভ্যালুসগুলো থাকা উচিত ছিল, তো সামহাও তোমার ক্ষেত্রে এই জিনিসটা মিসিং ছিল। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে যতটাই আমরা আবরণের মধ্যে রাখি না কেন, একটা মানুষকে যদি তার মাথায় আমরা ওই জিনিসটা না ঢোকাতে পারি, মাথায় যদি আমরা ওই প্রপার এডুকেশনটা না দিতে পারি, তাহলে এই ধরনের ভুলগুলো হবে। এবং আমি তোমাকে এবার ধরো তোমার একেবারে একটা মানুষ যদি ক্ষুদ্র একটা ইউনিটে দাঁড়িয়ে থাকে, যেখানে বাবা নাই, মা নাই, কেউ নাই, কিচ্ছু নাই, ধরো এরকম একটা জায়গায় তুমি যদি নিজেকে চিন্তা করো, সেই জায়গার থেকে আমি তোমাকে কয়েকটা কোয়েশ্চেন করব। ওর সিচুয়েশনগুলো আপনারা জানলেন, ও এখন এই অবস্থায় বাসা থেকে বের হয়ে এসছে, স্টিল ও ছেলেটাকে লাভ করে, রাইট? তুমি ছেলেটাকে এখনও লাভ করো এবং ও তোমাকে লাভ করে। তুমি আজকের এই গল্প বলতে এসছো বাবাকে সরি বলার জন্য। আমি তো আসলে এই গল্পের মধ্যে পুরো ঘটনাটা আমি কোথাও কিছু পেলাম না, যেখানে তোমার জায়গা থেকে বাবাকে তুমি বাবার ক্ষেত্রে ভুল করেছো এবং সরি বলতে পারো।
এই জন্য আমি সরি বলার জন্য বলতে, যে আমি আমার জায়গা থেকে আমি দোষ করছি, আমি এটা স্বীকার করি, আমার এটা দোষ, আমি আমার বাবার কথা শুনি নাই, যদিও সে আমাকে অনেক টর্চার করছে, তারপরও আমি বলি সরি।
বাবা কি বলেছিল?
জি,
বাবা কি বলেছিল, কি শোনার কথা বলেছিল? ওই ছেলেটার সাথে সম্পর্ক রেখো না।
হ্যাঁ, আমাকে বলছে যে একে দিয়ে কোনো ভবিষ্যৎ নাই।
আচ্ছা, ফাইন, তো ভবিষ্যৎ নাই, তারপরও তুমি বাবার কথা শোনো নাই?
শুনিনি।
তো সেই কথাটা তুমি রাখতে পারবে না, তারপর তুমি কেন সরি বলতে চাচ্ছো? কারণ তুমি স্টিল ছেলেকে ডাব করো। আমার পয়েন্টটা কি বুঝতে পেরেছো?
জি।
একটা যেটা হচ্ছে, বাবাকে তুমি সরি বলছো, ঠিক আছে, কিন্তু বাবার কথা তো শুনছো না, তাহলে সরি বলে লাভটা কি? এক্স্যাক্টলি, ওর যে উত্তরটা নাই, ওর যে নিঃশ্বাসটা ফেলা, এটাই হচ্ছে টিনেজারদের প্রবলেম। এবং এই প্রবলেমটা খুব ইউনিভার্সাল প্রবলেম, এবং এই প্রবলেমটাকে ডিল করাটাই হচ্ছে হলো সবচেয়ে মুনশিয়ানের কাজ। এখানে ওদেরকে কন্টিনিউয়াসলি হ্যামারিং করতে হয় ব্রেনে, কন্টিনিউয়াসলি ওদেরকে বোঝাতে হয়, ওদের সাথে বন্ধুর মতো করে মিশতে হয়। নাও আমি তোমার সাথে সরাসরি কয়েকটা বিষয়ে কথা বলি, যেটা আমার মনে হয় লিসনার যারা আছে তাদেরও বেশ কিছু প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, তুমি যে ভুল করেছো তুমি সেগুলো বুঝতে পেরেছ। নাম্বার ওয়ান ভুল, তোমার বাবার ক্ষেত্রে তুমি বাবা যেটা বলেছো তুমি সেটা শোনো নাই। নাম্বার টু ভুল হচ্ছে, বিয়ের আগে তোমাদের এ ধরনের সম্পর্কে জড়ানো উচিত হয়নি। নাম্বার থ্রি, তুমি নিজেও ভালো করে জানো যে তুমি যদি ওর হাত ধরে বের হয়ে যাও, সংসার একটা জিনিস যেটা টেস্ট হয়তো তুমি এখনও পাও নাই, সেখানে অর্থকড়ির প্রয়োজন আছে, যেটা ওর আয় রোজগার করার কোনো সামর্থ্য নাই। সব কিছু জানার পরেও তারপরেও তুমি ওকে নিয়ে ভয়াবহ রিস্ক নিয়েছো, নাওনি?
জি।
এই রিস্কটা কেন নিয়েছো? বিকজ তুমি ইমোশনালি ওর প্রতি ব্লাইন্ড, বিকজ যেটাকে তুমি বলছো যে ওকে তুমি লাভ করো, রাইট? আচ্ছা, এবার আমি তোমাকে বলি, সেটা হচ্ছে, তুমি কি এটা বিশ্বাস করো যে একটা মানুষকে মানুষ ভালোবেসে সারা জীবনে নাও পেতে পারে? বিশ্বাস করো। তুমি এটাও বিশ্বাস করো যে একটা মানুষকে তুমি লাভ করলা, ওই মানুষটাকে কাছ থেকে তুমি ভয়ানক রকম ভাবে কষ্ট পেতে পারো?
হ্যাঁ।
আচ্ছা, তোমার সম্পর্কের মধ্যে একটা বছর শাহরিয়ার সাথে তোমার যে সম্পর্ক, সেখানে একটা বছর শাহরিয়ার মিসিং ছিল একদম প্রথম দিকে। তুমি কি এটা বিশ্বাস করো যে তোমার নেক্সট সারা লাইফে এরকম হয়ে যেতে পারে যে শাহরিয়ার মিসিং?
হ্যাঁ, হতে পারে।
হতে পারে, এটা তোমার সম্পর্কের জায়গা থেকেই বিলিভ করা উচিত, কারণ একটা বছর কিন্তু এরকম ছিল, তারপরে কোনো একটা ঘটনার প্রেক্ষাপটে আবার গিয়ে চলে লেগেছে। এখন আমাকে তুমি বলো, যেই মানুষটার তোমার লাইফ থেকে এরকম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই মানুষটার কোনো চিহ্ন তুমি যদি শরীরে বয়ে বেড়াও, ধরো তোমার লাইফে একটা খুব ভালো একজন মানুষ আসলো, ওই মানুষটাকে তুমি কী অ্যান্সার দিবা তাকে নিয়ে? তুমি কি কখনো এভাবে চিন্তা করেছো?
এইভাবে এখন আর চিন্তা করতে পারি না।
পারো না, পারো না, বাট তোমার ভিতরে এই না পারার জায়গাটা বিল্ড আপ করাটা খুব জরুরি। একটা হচ্ছে যে এই মানুষটা নাই, শাহরিয়ার তোমার লাইফে নাই, ধরো এখন আমি যদি তোমাকে বলি যে তোমার টিনেজার লাভ এটা, তোমাকে যদি ভালো করে গাইড করা যায় তুমি দুই বছর পরে এটা ভুলে যাবা, এবং তোমাকে পাঁচ বছর পরে তুমি যদি একটা ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করো, তোমাকে যদি একটা জায়গায় রাখা যায় খুব ভালো একটা পরিবেশে, তুমি এই পাঁচ বছর আগে তোমার যে ঘটনাগুলো তোমার লাইফে ঘটেছে সেগুলো মনে করে তোমার হাসি পাবে। আমি যদি তোমাকে এটা বলি তুমি এটা বিশ্বাস করতে পারবা না, বিশ্বাস করতে পারবা না, কারণ তুমি এখন টিনেজার। যারা এই বয়সটা পার করে এসছে তারা সবাই জানে একটা চরম সত্য কথা, কিন্তু ওই বয়সেও তো তোমার হাতের দাগগুলো থেকে যাবে। কি অ্যান্সার করবা তুমি সবাইকে? কেউ কি তোমাকে এই কথাগুলো বলেছে কখনো?
আমাকে একজন বলছিল,
যে
আমাদের একটা আন্টি,
অনেক দূর সম্পর্কে, কেউ
দূর সম্পর্কে বলতে আমাদের পাশাপাশি থাকে,
কিন্তু এই কথাগুলো তোমার সবচেয়ে বেশি আশা উচিত ছিল তোমার বাবার কাছ থেকে, এই কথাগুলো সবচেয়ে বেশি আশা ছিল তোমার কাকির কাছ থেকে, বা তোমার সৎমা যিনি আছেন ঘরে তার কাছ থেকে।
আমার কাকি আমাকে অনেক বুঝাইছে, অনেক বুঝাইছে। সে
একটা মানুষের সবচেয়ে বড় ক্যাপিটাল কি জানো? একটা মানুষের সবচেয়ে বড় ক্যাপিটাল হচ্ছে তার সম্মান। একটা মানুষের অর্থ না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, কিছু না থাকতে পারে, তার সবচেয়ে বড় ক্যাপিটাল হচ্ছে সম্মান। এই সম্মানটা নিয়ে যখন টানাহেচড়া শুরু হয়ে যায় তখন ওই একটা মানুষের আর কিছু থাকে না। তো তুমি যদি তোমার এই ষোলো বছর এই বাকি জীবনের সম্মানটুকু হারাই ফেলো তাহলে তুমি সার্ভাইভ করবা কি করে? আর আমাদের সমাজে একটা ছেলের মুভ করা যতটা ইজি, একটা মেয়ের মুভ করাটা কিন্তু খুব কঠিন, যত উন্নতির কথাই আমরা বলি না কেন, এটা আমাদের সামাজিকতায় অনেক ধরনের প্রতিবন্ধকতা তাকে ফেস করতে হয়। তুমি তোমার শরীরে এমন কিছু দাগ নিয়ে নিলা সারা জীবনের জন্য, আমার শুধু একটা জিনিসই মারাই ঘুরছে, যা আমি একটা জিনিসই ফোকাস করতে চাই, কারণ এই স্টোরির অনেকগুলো অ্যাঙ্গেল আছে, কারণ আমি জানি তোমার মতো কাজ শত শত মেয়েরা করে, আমি অনেক স্টোরি পেয়েছি এরকম, প্রচারও করেছি আমি। এই যে দাগটা তুমি সারা জীবন নিয়ে নিলা, কতজন মানুষের কাছে তুমি অ্যান্সার করবা? তুমি যেহেতু ষোলো বছরের একটা মেয়ে, তুমি নিশ্চয়ই মা হওয়ার স্বপ্ন দেখো, রাইট? তুমি তোমার সন্তানের কাছে গল্পগুলো বলতে পারবা? তুমি আজকে আমার কাছে যেভাবে কত গল্পগুলো বললা, তাহলে তোমার সন্তানকে সারা জীবন তোমার মিথ্যা কথা বলতে হবে এই দাগগুলো নিয়ে। and he or she will be inspired by you. যে আমার মা যেহেতু কাটছে, তুমি তোমার বাপকে দেখে যেভাবে হইছো, আমার মা যেহেতু কাটছে আমিও কাটবো। সো হোয়াট ইউ ডিড, তোমাকে আমি কথাগুলো বলছি তোমার কষ্ট পাওয়ার জন্য। এবং যে মানুষ নিজেকে ভালোবাসে না সে কাউকে কখনো ভালোবাসতে পারে না। ইউ হ্যাভ টু লাভ ইউ ফার্স্ট। তোমার মা যে লাইফটা লিড করছে তুমি নিশ্চয়ই সেই লাইফটা চাও না, চাও যে তোমার মা তোমার বাবার হাতে মার খাচ্ছে, যদিও সে মৃত্যুর পর তিনবার সেন্সলেস হয়েছে, তোমার লাভ ছিল সেখানে, এক্সপ্রেশনটা অন্যরকম। তুমি নিশ্চয়ই এই লাইফটা চাও না যে তুমি তোমার হাজব্যান্ডের কাছ থেকে কন্টিনিউ মার খাবা, এবং তোমার সন্তানও নিশ্চয়ই এই লাইফটা নিশ্চয়ই চায় না। তো মানুষ কখন একটা মানুষকে খোঁটা দেয়? যখন মানুষ ওই মানুষটার দুর্বল দিকগুলো জানে। তোমার হাজব্যান্ড তোমাকে অনেক ভালোবাসে বুঝলাম, সারিয়রও হতে পারে, অন্য কেউ হতে পারে, তোমার হাতটা নিয়ে যদি সবসময় তোমাকে খোঁটা দেয় যে তোমার যে অপরাধ, তোমার চারিত্রিক সার্টিফিকেট তুমি হাতে নিয়ে বেড়াচ্ছ, তুমি কী বলবা? ডু ইউ হ্যাভ এনি অ্যান্সার? কোনো অ্যান্সার নাই। সো অলরেডি তুমি তোমার পরিণতির মধ্যে আছো। হ্যাঁ, তোমার লেখাপড়ার কী অবস্থা এটা বলো। এই লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লেখাপড়া।
আপাতত লেখাপড়া করি না,
বন্ধ করে দিছো? আচ্ছা, তো এই এটা নিয়ে তোমার কোনো কষ্ট হয় না?
হ্যাঁ হয়, দেখি ক্লাসমেট সবাই কলেজে যাচ্ছে।
এটা কতদিন যাবত আছে অফ?
এটা হচ্ছে এক বছর হয়ে গেছে।
এক বছর হয়ে গেছে। এই কষ্টটা হচ্ছে কত, এই কষ্টটা হচ্ছে কিরকম কষ্ট জানো? তুমি যদি ব্লেড দিয়ে যখন হাতটা কাটতা তখন হাতটার মধ্যে থেকে যে ব্লাডটা বের হতো ওই সময় যে পেইনটা পেতে, এই পেইনটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকতো। হ্যাঁ, আর এই লেখাপড়ার পেইনটা হচ্ছে তুমি এক বছরে যতটা কষ্ট ফিল করবা, দুই বছর যখন যাবে তখন আরও বেশি ফিল করবা, তিন বছর যখন যাবে তখন আরও বেশি ফিল করবা। ফিল করতে 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 এটা একটা সময় তোমাকে একটা পার্মানেন্ট কষ্ট দেবে, এবং সেই কষ্টটা তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। তুমি তো তোমার লাইফ দেখোই নাই ইনফ্যাক্ট, বিকজ তোমার লাইফের পরিণতি কী হতে পারে এরকম জীবন গল্প আমি প্রচার করেছি আমার, তুমি যদি আমার জীবন গল্প অনুষ্ঠানটা শুনে থাকো বা আমি আগে যেটা করতাম অন্য রেডিওতে, এই এই ধরনের লাইফের পরিণতি কি ভয়াবহ হতে পারে আমি এই ধরনের গল্প অনেক প্রচার করেছি। সো তুমি পরিণতির ফার্স্ট স্টেজে আছো। আমি আজকে অনেক বেশি কথা বলবো শিশু দিকে এসে, সেটা আমি মেন্টালি প্ল্যান্ড, কারণ আমি মনে করি আজকের এই এপিসোডটা শোনার পরে যদি একটা টিনেজার বাচ্চাও এই জায়গাটা থেকে বের হয়ে আসে, একদম কমন কথা সেটা হচ্ছে এই সময় পুরো পৃথিবীটাই রঙিন, শাহরিয়ারকেও ভালো লাগবে, অনেকের প্রতি ক্রাশ খাবা, অনেক কিছুই হবে জীবনে, কিন্তু এই বয়সটা যখন ধুম করে নিজের কাছ থেকে চলে যাবে, একটা বেটার এনভায়রনমেন্টে যাবা যদি সুযোগ হয় সেটা, তখন মনে হবে যে কি হাস্যকর বিষয়গুলো আমার জীবনে ছিল, এগুলো মনেও করতে চাইবে না। কিন্তু এখন এমন কিছু করে যদি এটা ক্ষতি করে ফেলো লাইফের, এটা তো তোমাকে সারা জীবন ক্যারি করতে হবে। আর তুমি চাইলে ওই ঘটনা থেকে এসকেপ করতে পারবে না, বের হতে পারবে না। তোমার মাটা মারা গেছে, তোমার ছোটো বোন কি হাত কাটে?
না।
তোমার ছোট বোন যদি তোমার এইভাবে, তোমার মাকে দেখে গেছে কখনো তুমি এরকম হাত কাটছো?
না।
তোমার মা যদি পরপার, তোমার তোমার মা তো তোমার মারাত্মক কষ্ট পাচ্ছে না এই বিষয়টাতে? কি চাও, স্বপ্ন কি তোমার জীবনে? ডু ইউ হ্যাভ এনি ড্রিম? শাহরিয়ার বউ হওয়া?
না।
তাহলে?
হ্যাঁ, নিজের লাইফটাকে নিজের মতো লিড করতে চাই।
আচ্ছা, তো সেটার জন্য কি করতে হবে?
সেটার জন্য অবশ্যই পড়ালেখা কি দরকার।
আচ্ছা ফাইন, তারপর?
তারপর হচ্ছে নিজের সাকসেস।
কি চাও জীবনে কি হবা? এগুলো ভেক কথাবার্তা। নিজের সাকসেস, সাকসেস একজন মানুষ দুটো গরু পালন করেও হতে পারে, সেটা অন্য জিনিস, বাট তোমার ডেফিনেট গোলটা কি, তুমি কি হতে চাও? আদর্শবান গৃহিণী?
না।
অবশ্যই একজন আদর্শবান গৃহিণীও অনেক বড় কিছু,
বাট কি হতে চাও? আসলে আমার যেটা রিয়েল কথা, যদি আল্লাহ ভাগ্যে শাহরিয়ারকে রাখে তো হবে। আমি এখন একটা আশা করি
যে শাহরিয়ার পার্টটা নিয়ে আর পরে কথা বলছি, তুমি একদম লাইফের এইম বলো যে জীবনে কি হতে চাও, শিক্ষক হতে চাও, কর্মচারী হতে চাও, কোনো মানে ফিক্সড কোনো গোল আছে যে আমি এটা হতে চাই এরকম কোনো?
আমার ইচ্ছা আর্কিটেকচার হওয়া।
আর্কিটেকচার, আর্কিটেকচার হওয়ার ইচ্ছা কেন?
কারণ এটা আমার বাবা অনেক, আমার বাবা
পছন্দ করে।
হ্যাঁ, পছন্দ করে।
আচ্ছা, তো ফাইন, তুমি সায়েন্স স্টুডেন্ট না আর্টসের না কমার্সের?
আমি কমার্স নিয়েছিলাম।
কমার্স নিয়ে তুমি তুমি কেমনে আর্কিটেকচারে যাবা?
এবার আমি নাইনে ভর্তি হব ইনশাআল্লাহ।
মানে কি তুমি ইন্টারমিডিয়েট থেকে নাইনে চলে যাচ্ছ?
না, আমি এখন তো স্টাডি অফ।
ইন্টারমিডিয়েটে এস তোমার, কিন্তু তোমাকে এসএসসি পাস করোনি তুমি, পরীক্ষা দাওনি? ও, তার মানে তোমাকে এত বড় ব্রেকের মতো যেতে যেতে
হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার পড়ালেখা অফ হয়ে গেছে এসএসসি তিন মাস আগে, এসএসসি এক্সামে তিন মাস আগে।
আমি এই ঘটনাকে কেন্দ্র করে,
হ্যাঁ এই ঘটনাকে কেন্দ্র করে,
কত সালে এসএসসি এক্সাম
দাও? আমি হচ্ছে 2018 ব্যাচ,
2018 এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
হ্যাঁ, দেওয়ার কথা ছিল।
তোমার স্টুডেন্ট, তোমার সহপাঠী যারা, তারা পরীক্ষা দিয়ে ফেলেছে?
হ্যাঁ, তারা দিয়ে ফেলছে, তারা কলেজে এখন ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ার উঠবে।
তোমার কষ্ট হয় না?
অবশ্যই হয়।
তুমি তো হাত কাটছো, তোমার লাইফে এই জিনিসগুলো যদি অ্যাকশন দেখানো শুরু করে এটা তো আরো ভয়াবহ কিছু হবে, মানে এটা আরো ভয়ানক কিছু হবে। আমরা চাই আজকের এই অনুষ্ঠান পর থেকে তুমি লাইফটাকে নতুন করে ভাবো। প্রত্যেকটা মানুষের জীবনে ভুল আছে, আমি যদি বলি যে এখান থেকে পজিটিভভাবে চিন্তা করো, এই জায়গাটা থেকে লাইন ইজ, প্রত্যেকটা মানুষের জীবনেই ভুল আছে, আমার জীবনে আছে, তোমার জীবনের ভুল আমরা জানলাম, এবং সামনের সপ্তাহে যিনি সিক্রেটসে বলবেন তার জীবনের ভুল আছে, যারা শুনছে তাদের জীবনও আছে। একটা ভুল একটা মানুষকে কখনো থামিয়ে দিতে পারে না, নেভার এভার। ধরো তুমি তোমার জীবনে ভুল করছো, তুমি যে বয়সে ভুল করছো এই বয়স থেকে ঘুরে দাঁড়ানোটা খুব সহজ। এটা যদি আরো ম্যাচিউর বয়সে গিয়ে হতো, 30 বছর 32 বছর 34 বছর বিয়ে শাদীর পরে গিয়ে ভুল হওয়া, সেটা আরো কঠিন হতো তুলনামূলকভাবে। সো তোমার বয়সে এখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব। আমি তোমাকে একটা কথা বলি, খুব রাফলি বলি, স্ট্রেইটলি বলি, এটা তোমার কাছে ভালো লাগবে না, শাহরিয়ার ইজ নট আ গুড চয়েস ফর ইউ। সবাই বলে আমার বলা এক জিনিস না। হ্যাঁ, সো এটা আমি বলছি এই কারণে যে এতক্ষণ ধরে তোমার স্টোরি লাইফে কেউ শুনে নেই মনোযোগ দিয়ে। আমার মনে হয় সবাই ঘটনার মধ্যে সম্পৃক্ত ছিল, সবাই সময় তোকে পারসিভ করেছে। শাহরিয়ার ভালো মন্দ কোনো কিছু আমি বিচার করছি না, এবং শাহরিয়ার জন্য তুমি ভালো না। আমি যদি শাহরিয়ার জায়গা থেকেও বলি, তোমরা দুজনেই দুজনের জন্য পারফেক্ট না, ঠিক আছে, বাট তোমরা দুজন দুজনকে লাভ করো। এই লাভের জায়গাটা আমি রেসপেক্টের জায়গায় রাখি, ঠিক আছে, সম্মানের জায়গায়। তোমার প্রতি, তোমার যে ইমোশন ওর প্রতি বা ভালোবাসাটা, এটাকে আমি রেসপেক্টের জায়গা থেকে আমি একটা জায়গায় সাইড করে রাখতে যাচ্ছি। কিন্তু সেই লাভটা যদি তোমার জীবনটাকে শেষ করে দেয়, সেই লাভটা যদি তোমার ক্যারিয়ারটাকে শেষ করে দেয়, তোমার এডুকেশনটাকে অলরেডি শেষ করার পথে, ওকে যদি শেষ করে দেয়, ইটস নট এ লাভ, ইটস আ কিলিং মেশিন। সো ডু রেসপেক্ট দ্যাট লাভ। তোমার ইমোশনটা এই রেসপেক্টের জায়গাটায় রাখো, রেখে ওটাকে সাইড করে এডুকেশন, নেভার এভার স্যাক্রিফাইস টু থিংস ইন ইউর লাইফ, এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার। এই দুটো জিনিস চলে গেলে কখনো একটা রিটার্ন আসে না, বাকি অনেক সারিয়ার যাবে আসবে হয়তো প্রয়োজনের খাতিরেই, ঠিক আছে। তুমি একটা ক্ষতি সারা জীবন বই নিয়ে বেড়াবা, এটা হচ্ছে হাতের ক্ষতি। এডুকেশন যদি চলে যায়, এটা আরও ভয়ানক রকমের হাতের ক্ষতি, ভয়ানক রকমের হাতের ক্ষতি। হয়তো এই গল্পটা পুরোটাই একটা মানুষকে শুনিয়ে তাকে হয়তো নিজের জীবনে তুমি নিতে পারবা, সে হয়তো অনেক ভালো মানুষ হবে, থিঙ্ক পজিটিভ, সে হয়তো এগুলো নিয়ে কোনো কিছু মনেই করবে না। কিন্তু তোমার এডুকেশন যদি চলে যায়, তুমি কোনোদিন ডিসিশন মেকিংয়ের জায়গায় আসতে পারবে না। ডিসিশন মেকিং একটা মানুষ তখনই করতে পারে যখন একটা মানুষ আর্ন করে, যার পকেটে পয়সা জমানোর ক্ষমতা আছে। লাইক তুমি কিছু আর্ন করো, তুমি মাস গেলে কিছু আর্ন করো বা দিনে কিছু আর্ন করো, তখন তুমি সিদ্ধান্ত নিতে পারবে এই টাকা দিয়ে তুমি কী করবা। তার আগ পর্যন্ত একজন মানুষের ডিসিশন নেওয়ার কোনো ক্ষমতা থাকে না। সো তোমাকে পয়সা আর্ন করলে তোমাকে পড়তে হবে, পাস করতে হবে, রাইট? দিস ইজ আ গুড পয়েন্ট। বাবাকে সরি বলে তুমি আজকে রেডিওতে সরি বলতেই আসছো, আমার মনে হয় যে এত কিছুর পরে বাবাকে সরিও বলা হয়েও গেছে। সরি বলে ঘরে ফিরে যাও, সবাই যেহেতু সব কিছু জানে, মান সম্মানের দিকে না তাকানোর দরকার নেই। ডু আ ব্রিলিয়ান্ট রেজাল্ট, টার্গেট করো এসএসসিতে খুব ভালো একটা রেজাল্ট করে সবাইকে তাক লাগাই দিবা, এটা টার্গেট করো। বিকজ তোমার প্রুফ করার নিজের জায়গাগুলো এখনও অনেক, তুমি চাইলেই প্রুফ করতে পারো। সো সুপার ব্রিলিয়ান্ট একটা রেজাল্ট করো, এসএসসি টার্গেট করো, ইন্টার টার্গেট করো, এবং বিলিভ নি, আমি তোমাকে কথা দিচ্ছি, এই সবগুলো রেডিও লাখ লাখ মানুষ আজকে শুনতেছে, তুমি এসএসসিতে যদি একটা ভালো রেজাল্ট করো, তুমি এইচএসসিতে যদি একটা ভালো রেজাল্ট করো, সবাই তোমার প্রতি পারসেপশন চেঞ্জ করে ফেলবে, সবাই মনে করবে জানা মেয়েটা পারছে। এবং তুমি যদি একটা জায়গায় দাঁড়াতে পারো সমাজে, এই এত ভালো ভালো রেজাল্ট করে একটা জায়গায় যদি তুমি দাঁড়াতে পারো, তুমি একদিন দাঁড়ায় বলতে পারবা, হাজার জন মানুষকে সাজেশন দিতে পারবা, দেখো তোমরা আর কি হাত কাটা, তার চেয়ে বেশি হাত কাটা আমি কাটছিলাম, কিন্তু আমি জীবন থেকে শিখছি এটা ভুল ছিল। এবং তুমি দাঁড়ায় বলতে পারবা তোমরা আমার মতো ভুল করো, যদি তুমি একটা জায়গায় নিজেকে দাঁড় করাতে পারো, নইলে সারা জীবন তোমাকে ভিক্টিম হতে হবে। সো বেস্ট উইশেস ফর ইউ, তোমার জন্য উইশ থাকলো, ভালো রেজাল্ট করো। তোমার বাবাকে নিয়ে কিছুই বলতে চাই না, বা যারা বাবা আছেন, কারণ বাবারা আমার মনে হয় আজকের এই স্টোরিটা শুনলে বুঝতে পেরেছেন যে বাবাদের এই ভুলগুলো করা উচিত না। সো স্যার, আপনি যদি শুনে থাকেন আপনার মেয়ের এই স্টোরি, আমি জানি আপনার মেয়ে এখানে নিজের নাম বলে নাই, এবং যাদের নাম এখানে বলা হয়েছে সবই ছদ্মনাম ব্যবহার করা হয়েছে, কারো পরিচয় আমরা ইন ডিটেল তুলিনি। আপনার পারিবারিক সামাজিক সবার প্রতি আমি রেসপেক্ট রেখে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কন্যা তো আল্লাহর রহমত, যেহেতু আপনি ধর্মীয় মানুষ, ধর্মকর্ম মানেন, এবং কন্যার গায়ে হাত তোলার ব্যাপারে একটা স্ট্রিক্টলি নিষেধ আছে আমাদের ধর্মে। সো ওনাকে প্রপারলি বড় করাটা এটা আমাদের দায়িত্ব। ফেল করলে আপনি ফেল, পাস করলে আপনি পাস, কারণ সে আপনারই মেয়ে। তো সেই জায়গাটা থেকে আই উইল রিকোয়েস্ট, আমি আপনাকে অনুরোধ করব যে ওকে বোঝান, প্রতি মুহূর্তে বোঝান, আনটিল ইওর ডেথ, বোঝানোটাই আপনার দায়িত্ব। জোর করে আসলে কিছু হয় না, শিশুদের ক্ষেত্রে হয় না, বাচ্চাদের ক্ষেত্রে হয় না, কারো ক্ষেত্রেই হয়। সবাই অনেক অনেক ভালো থাকুন, শেষ করছি আজকে এখানেই, শুভরাত্রি। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
লাভ, হেট, চ্যালেঞ্জ, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my state of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
Exclusively on FusionBD.com.